This track was downloaded from FusionBD.com.
ভয়ে কখনো গা ছমছম করে উঠবে। কখনো শিউরে উঠবে সারা শরীর।
শোনো শোনো শোনো, আমার কথা শোনো, তোমার কাছে কোন প্রমাণ আছে?
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে।
শুনছেন ABC রেডিও FM 90.2। স্বাগত রহস্যের আয়োজন কুয়াশায়। সঙ্গে আছি শারমিন। আজকে ব্রতি নেই, ব্রতি অনুপস্থিত, সুতরাং আমার সঙ্গে সময় কাটাতে হবে যতক্ষণ কুয়াশার গল্প শুরু না হচ্ছে। আজকে যে গল্পটা আমরা শোনাব শ্রোতাদের, আজ সেটার একটা বিশেষ গুরুত্ব আছে। তার কারণ হচ্ছে যে আমরা কুয়াশা শুরু করবার কিছুদিন পর থেকে বেশ কিছু রেসপন্স পাচ্ছিলাম শ্রোতা বন্ধুদের কাছ থেকে, যে তারা অনেকেই অনেক ঘটনা জানেন, জানাতে চান আমাদেরকে, কিছু সত্য ঘটনা আছে, কেউ রহস্য নিয়ে গল্পও লিখেছেন, পাঠিয়েছেনও আমাদেরকে, আমাদের হাতে আছে সেগুলোর জন্য, সেগুলো স্ক্রিপ্ট আকারে তৈরি করা হচ্ছে। আজকে আমরা যে গল্পটি শোনাব বা যে কাহিনীটা আমরা কুয়াশায় আপনাদেরকে শোনাচ্ছি, সেটা পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা বন্ধু। তার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান শরীফ। তিনি পেশায় গবেষক একজন, তাই তিনি উল্লেখ করেছেন, তিনি মূল গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন এবং গল্প পাঠানোর আগে তিনি কিছু কথা বলেছেন যেটা আমি আগে জানিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ঘটনাটি আজকে শুনবো আমরা, সেটা একটি সত্য ঘটনা অনুকরণে নির্মিত একটি গল্প মাত্র। তিনি লিখেছেন, অনিবার্য কারণে মূল ঘটনার সাথে সংশ্লিষ্ট চরিত্রসমূহ, স্থান, সময় সবকিছুই পরিবর্তন করা হয়েছে এবং ঘটনাটি কয়েক দশক আগে ঘটেছিল। আর কিছু কিছু তথ্য, পর্যাপ্ত তথ্য না থাকায় ক্ষেত্র বিশেষে এই গল্পের বিবরণের সাথে মূল ঘটনার কিছু হয়তো একটু অন্যরকম হতে পারে, অমিল লাগতে পারে। তবু মূল ঘটনা অবিকৃত রেখেই গল্পের প্রয়োজনে কিছু তথ্য, ঘটনা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। এটা তিনি লিখে পাঠিয়েছেন আমাদেরকে, আমি আগে পড়ে শুনালাম। এবং আগে আরো একটি কথা বলে রাখছি শুরুতেই, যে এই আয়োজনটি যারা প্রাপ্ত বয়স্ক শুধু তাদের জন্যই, 18 বছর বয়সের নিচে যাদের বয়স তারা অবশ্যই শুনবেন না, শিশু যারা তো মোটেই নয়, এবং যাদের হৃদরোগের সমস্যা রয়েছে বা একটু চিত্ত যাদের দুর্বল বা শরীর অসুস্থ বয়স্ক ব্যক্তি তারা শুনবেন না। আর একটু আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফ্যান পেজে, যে এই আজকে যে আমরা প্রোমোটা দুদিন ধরে আমরা শুনছি আজকের আয়োজনটা সম্পর্কে, সেটা সম্পর্কে প্রতিবারের মতন এবারের প্রশ্ন ছিল যে আজকের ঘটনাটা কি হতে পারে, কি মনে হয়। কিছু উত্তর আমি পেয়েছি, আমি পড়তে যাচ্ছি। প্রথমে একজন লিখেছেন, ব্রতিকে মিস করছে, ব্রতি ছুটিতে আছে। আর অনেকে অন্য কথা লিখে পাঠিয়েছে, আজকে মার্ডার নিয়ে ঘটনা লিখে পাঠিয়েছেন একজন, দেখা যাক। আর আচ্ছা, একজন লিখেছে, ডিজেকে আমি ভুলতে পারি, কুয়াশা কি নাম ঠিক বুঝলাম না। এটা আজকের এই আচ্ছা, প্রতিবার সপ্তাহ অপেক্ষা করে কখন এই আয়োজন হবে। আমরা বরং একটা কাজ করি, আমরা আবার প্রোমোটা শুনে আসি, আজকের ঘটনার প্রোমোটা শুনে আমরা তারপরে SMS পড়তে চলে যাই। আমরা যদি সময় আগে পেয়ে যাই তাহলে আমরা আগে আজকের ঘটনা শুরু করে দেব। আর ইতিমধ্যে ফ্যান পেজে অনেক SMS যারা পাঠিয়েছেন 8920 এর মাধ্যমে, তারা লিখে পাঠিয়েছেন, কুয়াশা ইজ বেস্ট প্রোগ্রাম ABC রেডিওর, প্লিজ কুইকলি স্টার্ট করো। আর প্রসেন টেকনোলজি থেকে প্রসেন, এটা কি লিখেছে, সব জায়গার নাম আমি পড়তে পারছি না। আচ্ছা, কুয়াশা স্টোরি ইজ দ্য বেস্ট, ইন্টারেস্টিং, বাট কুয়াশা ইজ ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, ব্রতি আপু আপনি কেমন আছেন? ব্রতি আপু হয়তো ভালো আছেন, কিন্তু আমার সঙ্গে আজকে নেই। শারমিন আপুকে জানাই নমস্কার, SMS পড়বেন কিন্তু। আচ্ছা, রূপন লিখেছে, আপু আমরা নতুন বন্ধু, আপু আমরা বান্দরবন থেকে বলছি, কুয়াশা ভীষণ ভালো লাগে, উই লাইক কুয়াশা, কুয়াশা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, আজকের কাহিনীও খুব ইন্টারেস্টিং। ফাহিম চিটাগং থেকে লিখেছে, আপু আই উইশ আই উড বি ভেরি it would be very haunted and interesting story. হতে পারে, শুনে দেখো আগে। অমিতি লিখেছে, ফ্রম মানিকগঞ্জ, আই এম ইউর রেগুলার লিসনার, লাস্ট এপিসোডে, বাকিটা আসেনি। তুমি যদি লাস্ট এপিসোডে কোনো অংশ মিস করে থাকো সেটা আমাদের আর্কাইভে গেলে পেয়ে যাবে। তার আগে যেটা করতে হবে তোমাকে, এবিসি রেডিও bd.fm এ লগ ইন করতে হবে, সেখানে গিয়ে তুমি আর্কাইভে গেলেই কুয়াশার সবগুলো এপিসোড পেয়ে যাবে, সেখানে ডাউনলোড করে তোমাকে শুনতে হবে। নাজিউর নাখালপাড়ি থেকে লিখেছে, শারমিন অ্যান্ড ব্রতিয়া আপা, ঈদ মুবারক, আজকের প্রোগ্রাম কি নিয়ে? আজকের প্রোগ্রাম অবশ্যই রহস্য নিয়ে। হাই আপু, আমি জারিফ, আমার অনেক জ্বর, প্লিজ প্রে ফর মি। তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যদি খুব বেশি জ্বর থাকে তবে তোমার আজকের আয়োজনটা না শোনাই ভালো। আর এই ফাঁকে বলে রাখি, মোহাম্মদ রাহেন শরীফকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত চমৎকার একটি গল্প আমাদের পাঠিয়েছেন। এবং মোহাম্মদ রাহেন শরীফকে এই গল্প বা এই কাহিনীটা লিখবার জন্য বা গবেষণা করবার জন্য যারা সাহায্য করেছেন তাদের নামটা উল্লেখ করা দরকার। তিনি লিখে পাঠিয়েছেন, শাবাব সালেহীন এবং অতুল সাকিব সালেহীন দুজন, তারা তাকে সাহায্য করেছেন। আর এই ফাঁকে জানিয়ে রাখছি, রাহেন শরীফের মতন আরো যারা আমাদেরকে কুয়াশার কাহিনী, রহস্যের কাহিনী পাঠাতে চান বা সত্য কোন ঘটনা ঘটে যাওয়া রহস্যের কাহিনী হতে হবে, কোন সাধারণ ঘটনা হলে চলবে না, তারা যে ইমেল অ্যাড্রেসে পাঠাবেন সেটা জানিয়ে দিচ্ছি, kuashaefm8920@gmail.com, kuashaefm8920@gmail.com। আর এই মুহূর্তে যারা সঙ্গে আছেন তারা এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে শুনছেন যারা, তারা এবিসি রেডিও bd.fm/message SMS পাঠাতে পারেন, 8920 তে যেকোনো মোবাইল থেকে পাঠাতে পারেন। আর জেশারমিনের ফ্যান পেজ আছে, এবিসি রেডিওর ফ্যান পেজ আছে, সেখানেও পাঠাতে পারেন। আর যদি কেউ পৌঁছে দিতে চান আপনাদের কাহিনী আমাদের কাছে ইমেলের মাধ্যমে না পাঠিয়ে সরাসরি, সেরকমও দিয়ে গেছেন অনেকে, তাহলে আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, 3rd floor, কারওয়ান বাজার। আর ফেসবুকে আমার ইনবক্সে আপনারা কাহিনী পাঠাতে পারেন, অ্যাটাচমেন্ট আমাদের ওখানে পাঠাতে পারেন। আর বংখালী থেকে আমি ভালো আছি ভাই। ডিয়ার আপু, ঈদের শুভেচ্ছা নিও, আজকের কুয়াশা বেশ অসম মনে হয়, মতিন চান্দিনা থেকে লিখে পাঠিয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। শারমিন আপু, আমি ক্লাস 10 এ পড়ি, আমি 15 years old, আমি কি শুনতে পারবো আপু তুমি আমার ফেভারিট আরজিৎ, তুমি কি তা জানো? নোবেল, ইট ডিপেন্ডস, আসলে কেন বলা হয়, এমন এমন কিছু কাহিনী থাকে, কিছু এমন কিছু নিষ্ঠুর ঘটনা থাকে যেটা হয়তো এ বয়সে না শোনাই ভালো, তোমার মনটা এখনো, আমার মনে না শোনাটাই ভালো, তুমি কিন্তু তুমি তো শুনছো, আমি বললেও তুমি শুনবে না, আমি যেটা বুঝতে পারছি। অমিত লিখেছে মানিকগঞ্জ থেকে, আই এম ইউর রেগুলার লিসনার, দ্য লাস্ট এপিসোড ইজ ওয়ান অব দ্য বেস্ট অফ অল, বাট আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হু টোল্ড দ্য কুসুমস মার্ডার ইভেন্ট, সোহান জানতেই পেরেছিল তার স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ, কারণ স্বপ্নের মাধ্যমে, আর তাছাড়া সেটা অশরীরই ব্যাপার ছিল, কুলসুমের আত্মা অর্থাৎ প্রেতাত্মার মাধ্যমেই সে জানতে পারে, তাই সেটা বলতে তুমি ভালো করে শোনোনি তাই বুঝতে পারোনি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা গল্পে চলে যাব নাকি আমাদের সময় হবে না, আমাদের যতটুকু সময় আছে ততটুকু পুরো গল্পটা এপিসোডটা আমরা শোনাতে পারবো না, সুতরাং সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে, বন্ধুদের SMS পড়তে হচ্ছে এবং কে কি লিখে পাঠাচ্ছে সেটা আমাকে জানিয়ে দিতে হচ্ছে ABC-র ফ্যান পেজটা। তো আমরা কুয়াশার প্রমোট আরেকবার শুনে আসি, শুনে এসে এই পর্যন্ত দেখি কে কি লিখে পাঠিয়েছে, তারপর আমরা আবারও কথা বলছি। আর আমরা তারপর পরে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, সঙ্গেই থাকুন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920 এবং ABC-র ফ্যান পেজ আছে, সেখানে লিখতে পারেন, RJ Sharmin RJ SHARMEN, সেখানেও লিখতে পারেন। আর যারা অনলাইনে বসে লগ ইন করে শুনছেন তারা মেসেজ পাঠাবেন ABC Radio BD.FM/message আর মোবাইল ফোন থেকে 8920 তে, সঙ্গেই থাকবেন। আরো একবার স্বাগত জানাচ্ছি আমি শারমিন কুয়াশার আয়োজনে। এবং আজকে আমাদের যে গল্প পাঠিয়েছেন লেখকের নাম হচ্ছে মোহাম্মদ রায়হান শরীফ, তিনি লিখেছেন এটি সত্যি ঘটনা, কিন্তু তিনি এটাকে একটু পরিবর্তন করেছেন। এবং রায়হান শরীফের লেখা কাহিনী বা তিনি যে কাহিনীটা পাঠিয়েছেন রায়হান শরীফ, কিন্তু স্ক্রিপ্টিং করেছেন হচ্ছে সিফাত মাহমুদ। এবং একটা কথা বলে রাখি, অনেকে একটু ভুল ধারণায় ভুগছেন, অনেকে ভাবছেন, অনেক শ্রোতা বন্ধুরা জানতে চান সিফাত মাহমুদ সম্পর্কে, এবং তারা অনেকে ধারণা করছেন সিফাত মাহমুদ একজন ছেলে, অবশ্যই নয়, তিনি একজন নারী এবং আমাদের শিফট প্রডিউসার এবং বহুমুখী প্রতিভাদার, চমৎকার সব। গত সপ্তাহে যে গল্পটি ছিল সেটা তার নিজের লেখা এবং নিজের স্ক্রিপ্ট তৈরি করা, আজকের স্ক্রিপ্টিংও তিনি করেছেন এবং এই মুহূর্তে আমার পাশেও বসে আছেন। তো আমি আর কথা না বলে আমার মনে হয় আজকে আমরা একটু তাড়াতাড়ি গল্পটা শুরু করে ফেলি, কারণ আজকে অনেকেই হয়তো নামাজ পড়বেন, লিখেও পাঠিয়েছেন, অনেকে বলছেন একটু তাড়াতাড়ি শুরু করতে। তো ঠিক আছে, আমরা গল্পটা আজকের কাহিনী শুরু করছি, সবাই স্থির হয়ে বসুন এবং ভয় পাবেন না, শুরু হচ্ছে আজ, শুরু হোক আজকে কুয়াশার কাহিনী। সঙ্গে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। ১৯৮৩ সালের শেষ ভাগ। উচ্চবিত্ত পরিবারের সন্তান নুসরাত, তার বাবা চট্টগ্রাম শহরের একজন নামকরা আইনজীবী এবং প্রভাব সম্পন্ন ধনী লোক। পরিবারের আদরের ছোট মেয়ে নুসরাত চট্টগ্রামেই থাকত। এইচএসসিতে বেশ ভালো রেজাল্ট করে কিছুদিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছে। তার বাড়ি যেহেতু চট্টগ্রামে, তাই তাকে ঢাকায় পড়তে এসে হলে উঠতে হল। নুসরাত সারা জীবনে রক্ষণশীল পরিবারের মানুষ হয়েছে, এমন বড় পরিসরে এর আগে কখনোই তার থাকা হয়নি। বাবা মা আর বড় বোনকে ছেড়ে এত দূরে এতগুলো অচেনা মুখের সাথে মানিয়ে নিতে প্রথম প্রথম নুসরাতের খুব কষ্টই হচ্ছিল। এর উপরে আছে লেখাপড়ার ভীষণ চাপ, তবে বাড়ির বাইরের এই স্বাধীনতা খুব উপভোগ করছিল সে। নিজের বাড়িতে কখনো এমন খোলামেলা পরিবেশ পায়নি। তার বাবা অত্যন্ত রাশভারী মানুষ, তাদের দুই বোনকে কঠোর শাসনে বড় করেছেন। নুসরাতের জগতে তাই ছিল ছোট্ট একটা পরিসরেই সীমাবদ্ধ। ঢাকায় পড়তে এসে নুসরাত যেন জীবনের অসংখ্য মানে খুঁজে পেতে শুরু করল।
হ্যালো মা,
নুসরাত বলছিস?
হ্যাঁ মা বলছি, তুমি ভালো আছো?
আছি, তুই কেমন আছিস?
ভালো আছি মা।
শোনা যায় না, একটু জোরে বল, ভালো আছিস?
হ্যাঁ মা ভালো আছি, শোনা যায়?
তোর ক্লাস কেমন চলছে?
হ্যাঁ ভালো চলছে।
ক্লাস ছাড়া একদম বাইরে বের হবি না?
হই না তো মা।
ইউনিভার্সিটির ছেলে মেয়ে শুনেছি একসাথে ঘোরাফেরা করে?
কোথায় শুনেছ?
তুই ঘুরিস না কি বল?
কি বলো মা, ঘোরার সময় কোথায়?
মনে থাকে জানো, ওসব ছেলে পেলেদের সাথে ঘোরাঘুরি ভালো না, লোকে খারাপ বলবে, তোর আব্বা শুনলে কিন্তু রাগ করবে।
ইস, আমি ঘুরেছি কে বললো?
না বলছি ঘুরিস না জানো। খাওয়া দাওয়া হয়েছে?
হ্যাঁ হয়েছে। আব্বা আপা কেমন আছে?
ভালো। কি দিয়ে খেলি?
মাছ। আব্বাকে আমার সালাম দিও।
আচ্ছা শোন, হ্যালো।
হ্যাঁ বলো।
বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে।
আচ্ছা আচ্ছা, আর কিছু বলবে? তাড়াতাড়ি বলো, মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
না না না, আজ থাক, ভালো থাকিস, শরীরে যত্ন নিস।
হ্যাঁ
রাখ, আল্লাহ হাফেজ।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি, আল্লাহ হাফেজ।
খুব দ্রুতই নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে হচ্ছে। বছর শেষ হতে না হতেই লেখাপড়া আর বিতর্ক চর্চা নিয়ে খুব ব্যস্ত সময় কাটাতে লাগলো সে। বাড়ির কথা ভেবে এখন আর আগের মতন তেমন মন খারাপ হয় না। পড়াশোনায় খুব ভালো করছে সে, প্রথম বছর সাফল্যের সঙ্গে শেষ করে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণও হয়েছে নুসরাত। লেখাপড়ার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিজেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত, কিন্তু এসব দিকে মনোযোগ দিতে গিয়ে ক্লাসে তার মনোযোগ আস্তে আস্তে কমতে লাগলো। সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাকে অনেকটা সময় দিতে হতো বলে নিয়মিত ক্লাসেও যাওয়া হতো না। এভাবে ধীরে ধীরে পড়াশোনায় সে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল। পড়াশোনা আর অন্যান্য দিকে চমৎকার ফলাফল করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল নুসরাত। অনেক ভালো বন্ধুও ইতিমধ্যে তার হয়ে গেছে। ক্লাসের সবচেয়ে কৃতী ছাত্র রাসেল ছিল নুসরাতের ভালো বন্ধুদের একজন। রাসেল ক্লাসে নুসরাতের অনিয়মিত উপস্থিতি লক্ষ্য করেছিল। একজন ভালো বন্ধু হিসেবে বন্ধুকে পড়াশোনায় সাহায্য করার কথা ভাবল রাসেল। ওকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে হবে এমনটাই রাসেলের চিন্তা ছিল, কিন্তু উদ্দেশ্য মহৎ হলেও নুসরাতকে একথা সে বলতে পারছিল না। তার মনে মনে ভয় হচ্ছিল, নুসরাত এ পরামর্শকে যদি অযাচিত ভাবে নেয় অথবা মনে করে প্রেমের উদ্দেশ্যে সে এসব কথা বলছে, আবার এটাও তার মনে হয় যে এখনই যদি সে নুসরাতকে সাবধান না করে তাহলে বছর শেষে এত ভালো মেয়েটি হয়তো আগের মতো রেজাল্ট করতে পারবে না, আর সেটা ঘটলে রাসেল কষ্ট পাবে। তাই মনের সব দ্বিধা কাটিয়ে একদিন নুসরাতকে পড়াশোনায় আরো মনোযোগী হতে বলল রাসেল। এটা সে খুব ভালো মনেই বলল, অন্য কিছু ছিল না তখন তার মনে।
এই নুসরাত,
কি কিছু বলবে?
একটু কথা ছিল, কোথাও বসে বলি?
হ্যাঁ চলো, ওই যে সিঁড়িতে বসি চলো। হ্যাঁ বলো।
কথাটা হলো, মানে আমি বেশ কিছুদিন থেকে দেখছি ইদানিং তুমি পড়ালেখাতে বেশ ঢিলেমি শুরু করেছ, ঠিকঠাক ক্লাস করো না, লাইব্রেরি ওয়ার্ক নাই। আমার মনে হয় তোমার আরো বেশ খানিকটা সিরিয়াস হওয়া উচিত এই ব্যাপারে।
কবে থেকে দেখছ?
তা বেশ কিছুদিন। এভাবে চলে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে।
বাড়ি আমার রেজাল্ট খারাপ হলে তোমার কি? তুমি ভাবছো কেন?
ভাবছি মানে আমরা বন্ধু না, বন্ধু হিসেবে তো একটা দায়িত্ব তো আছে।
ও, আমার পড়ালেখা করতে ভালো লাগে না।
এটা কেমন কথা হলো? এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তুমি, ডিবেট আদার্স অ্যাক্টিভিটি করবে করো, কিন্তু পড়াশোনাটা ঠিকঠিক রেখে করা উচিত। তুমি কি আমার কথা শুনছো?
শুনছি তো।
কি জানি কেমন তাকিয়ে আছো, ভাবলাম শুনছো কিনা।
না শুনছি, বলো।
কি জানি ভাবছো, প্লিজ দয়া করে আমাকে অন্যভাবে নিও না, আমি তোমার ভালো চেয়েই বলছি।
আমাকে নিয়ে কেউ কখনো এইভাবে ভাবেনি।
শোনো, তোমার যখন যা নোটস বা বই যা লাগে আমাকে বলো, আমি হেল্প করব।
বলবো।
শোনো, আমার একটা কাজ আছে, আমি তাহলে চলি আজ, কাল দেখা হবে যদি ক্লাসে আসো।
আসবো। ভালো থেকো।
তুমিও, কাল দেখা হচ্ছে।
এক কথা বারবার বলছো কেন?
মনে হয় একটু একটু নার্ভাস। উঠলাম।
খোদাহাফেজ।
খোদাহাফেজ।
রাসেলের কথাগুলো নুসরাতের মনে এক অন্যরকম নাড়া দিয়ে গেল। এতদিন রাসেল ছিল শুধুই একজন ভালো বন্ধু, আর দশজন বন্ধুর মতোই নুসরাতও তাকে দেখত। কিন্তু তার প্রতি রাসেলের এই উদ্বেগ, এভাবে কেয়ার করা, এগুলো নুসরাতের মনে অন্যরকম একটা ছাপ ফেলল। সব ভাবনার আড়ালেই সে যেন ভিন্ন এক রাসেলকে খুঁজে পেল। এ যেন এক নির্ভরযোগ্য ঠিকানা, যে ঠিকানা ভুলের বিপরীতে সঠিক পথে সন্ধান দিয়ে যেতে পারে। নুসরাত ইদানিং রাসেলকে নিয়ে অনেক কিছু ভাবতে লাগল, আর রাসেলেরও যেন ওর প্রতি একটা আলাদা মায়া জন্মে গেছে, কিন্তু স্পষ্ট করে সে কিছুই বলে না। কয়েকদিনের মধ্যে নুসরাত অস্থির হয়ে উঠল, কোনো কাজই আর ওকে ব্যস্ত রাখতে পারছে না। সে বুঝতে পারছে সারাক্ষণে সে শুধু রাসেলকে নিয়েই ভাবছে, নিজেকে সামলাতে না পেরে বারবারই নানাভাবে রাসেলের সাথে কথা বলার অজুহাত খুঁজতে লাগলো নুসরাত। ঠিক সেরকমই একদিন দুজন বসে গল্প করছে।
এখন বেশ নিয়মিত ক্লাস করো দেখি।
আবার আগের মতো হয়ে যেতে বলছো?
না না, ঠিকঠাক ক্লাস করো।
বেশ ঠান্ডা পড়েছে না?
অন্যটা গলায় পেঁচিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে।
কদিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে।
সিজন চেঞ্জ, সাবধানে থেকো, জ্বর বাঁধিও না।
ইচ্ছে করে বাঁধাবো না, খালি জ্বরও আসবে না।
তাই কেন?
তুমি চিন্তা করবে বলে।
আচ্ছা, আজ সেকেন্ড পিরিয়ডের ক্লাসটা বেশ মজা ছিল না? স্যাররা এভাবে ক্লাস নিলে আর আলাদা করে পড়তে হয় না, ক্লাসই করা শেষ হয়ে যায়। ভালো পড়াতে পারাটাও ইম্পর্টেন্ট।
টিচিং প্রফেশনটা তোমার অনেক পছন্দের, তাই না?
অনেক। আমি একজন ভালো টিচার হতে চাই।
আচ্ছা, আমার পড়ালেখা নিয়ে যে এত ভাবো, আমার রেজাল্ট ভালো হলে কিন্তু তুমি টিচার হতে পারবে না, তোমার কম্পিটিটর হয়ে যাবো আমি।
তুমি আমার কম্পিটিটর কখনোই হবে না, ওটা মনের ব্যাপার। আমি চাই আমরা দুজনেই ভালো রেজাল্ট করি।
দুজনেই বেস্ট রেজাল্ট, দুজনেই প্রথম।
হ্যাঁ চলো, দুজনেই প্রথম হই, দুজনেই টিচার হই।
তুমি এভাবে
হিতাকাঙ্ক্ষী হিসেবে বলেছি, ভুল কিছু বলেছি কি?
রাসেলের দুজন শব্দটি নুসরাতের মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিল। নুসরাত ভাবল তবে কি রাসেলের মনেও না বলা কোনো কথা জমে আছে, নাকি সাধারণ কথাই ওর কানে ভিন্ন সুরে বেজেছে? দুজন শব্দটা শুনতে এত ভালো লাগলো কেন? এর মধ্যে রাসেল একদিন নুসরাতকে ক্লাস নোট দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। নুসরাত মনে মনে ভাবল, রাসেল যদি এমনি ভাবে এগিয়ে আসে তবে তাকে সে নিরাশ করবে না। কিছুদিনের মধ্যেই নুসরাত বুঝতে পারল যে সে গভীর ভাবে রাসেলের প্রেমে পড়ে গেছে। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে অনেকখানি ভুলেছিল এতদিন, ভালোবাসার অনুভূতিকে কখনো চেনাই হয়নি তার। আজ যেন সময় হলো নিজেকে মেলে ধরার। হঠাৎই জীবনের অজানা এক দিগন্ত দু হাত মেলে আহ্বান করছে যেন তাকে। সব কিছু ভুলে সে আহ্বানে সাড়া দিল নুসরাত। এক অন্য অনুভূতি যা কাউকে বলে বোঝানো যায় না। যে প্রেমে পড়ে একমাত্র শুধু সেই বুঝতে পারে যে এই অনুভূতিটা কি। নুসরাত বিশ্বাস করতে চায় রাসেল সারা জীবন সুখে দুঃখে তার পাশে থাকবে, অচেনা পথে পা বাড়ালে তাকে ফেরাবে। এক পর্যায়ে দুজনের বন্ধুত্বের সম্পর্ক গভীর বন্ধনে জড়িয়ে যায়। নুসরাত ও রাসেল দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে গভীরভাবে। কিন্তু সব ভালোবাসাতে যেমন হয়, তাদের এই ভালোবাসার মাঝখানেও তেমনি এক বাধা ছিল, আর সেই বাধা হল নুসরাতের পরিবার। নুসরাত ধনী পরিবারের মেয়ে, আর রাসেল ভালো ঘরের ছেলে হলেও এসেছে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে। নুসরাতের বাবার প্রভাব প্রতিপত্তির কাছে তার কোনো তুলনাই হয় না। নিজের পরিবারের রক্ষণশীল মানসিকতার সাথে নুসরাত অনেকটাই পরিচিত। সে জানত হয় তাকে বাবা মার পছন্দই বিয়ে করতে হবে, নইলে তাকে লড়তে হবে তাদের বিরুদ্ধে। কিন্তু এমন ধারণা সত্ত্বেও নুসরাত রাসেলকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে, বা জড়িয়ে গিয়েছে বলা যায়। মনের উপর তার জোর চলে না। তবে নুসরাতের মনে একটা আশা ছিল যে রাসেল তো কম উপযুক্ত পাচ্ছ নয়। রাসেল লেখাপড়ায় ভালো, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। রাসেলের চমৎকার স্বভাব, ভদ্রতা আর দেখতে শুনতেও সে এত ভালো যে কারো মন সে জয় করে নিতে পারবে। এমন মেধাবী, বিনয়ী আর সুদর্শন ছেলেকে নিশ্চয়ই তার পরিবার অপছন্দ করবে না।
তোমার কিন্তু অনেক গুণ জানো।
তাই কিরকম?
ভালো ডিবেট করতে পারো, গান গাও ভালো, আর পড়াশোনা তো ভালো আছোই, দেখতে শুনতেও ভালো, অনেক গুণ।
তোমার কোনো গুণ নাই বলছো?
আমার আমার আর কই গুণ?
এই যে আমাকে এত যে ভালোবাসো, এটা কোনো গুণ না?
ভালোবাসি সে তো নিজের স্বার্থে, তোমাকে ভালো না বেশি পারা যায়?
তোমাকেও ভালো না বেশি পারা যায় না
জানি। দেখো কেমন কেমন করে আমরা দুজন এক হয়ে গেলাম না?
হ্যাঁ, যত কাছে আসি তত ভয় বেড়ে যায়।
কিসের ভয়?
হারাবার ভয়।
ধুর পাগল, আমি তোমার ছেড়ে কখনোই যাব না।
সে তো আমি যাব না, কিন্তু ভয় হয় মা বাবাকে নিয়ে।
আমার মা বাবা তোমায় মেনে নেবে? তোমাকে রিজেক্ট করার অপশনই নাই, আর আমি যা বলবো তাই।
আমার বাবা মা তেমন না গো, আমার পছন্দের ছেলেকে বিয়ে করবো শুনলে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবে।
কিচ্ছু হবে না, এই তো আর কটা দিন, তারপর পড়াশোনা শেষ হয়ে যাবে, এরপর একটা ভালো জব, ব্যাস। তোমার মা বাবা মোটেও আপত্তি করবে না।
ওদের তুমি চেনো না, বংশ প্রভাব প্রতিপত্তি ওদের কাছে অনেক বড় বিষয়।
আমাকে রিজেক্ট করে দেবে
যদি দেয়?
যা আর দিলে দেবে, আমার তোমায় ছাড়া চলবে না, তোমাকে আমি আমার করে নেবই।
কি করবে, উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে?
দরকার হলে করবো।
না 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 না, আমি মা বাবাকে রাজি করবো।
কি দরকার স্নেবার, চলো 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 চলো,
না না
চলো না, চলো পালিয়ে বিয়ে,
না না না
শোনো, চলো চলো
না।
যা হোক, দেখতে দেখতে অনার্স ফাইনাল পরীক্ষা চলে এলো, পরীক্ষাও শেষ হলো, অফুরন্ত অবসর, আনন্দের সময় কাটাবার দিন। কিন্তু নুসরাতের সময় ভালো কাটছে না। রেজাল্ট বের হবে, নিজের রেজাল্ট যেমনই হোক, নুসরাত ভাবছে রাসেলের রেজাল্ট নিয়ে। রাসেলের রেজাল্ট ভালো না হলে পরিবারের কাছে ওর কথা জানাতে পারবে না। অবশেষে রেজাল্ট বের হলো, দুজনে খুব ভালো রেজাল্ট করেছে। খুশিতে আত্মহারা নুসরাত যেন অসীম শক্তি ফিরে পেল। সে সিদ্ধান্ত নিল এবার পরিবারকে জানিয়ে দেবে রাসেলের সাথে ওর সম্পর্কের কথা। মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আর অনেক আশা নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিল নুসরাত। তাকে স্টেশনে পৌঁছে দিল রাসেল।
ভয় করছে?
খুব।
এত টেনশন করো না তো, দেখবি সব ভালো ভালো হয়ে যাবে।
তাই যেন হয়।
প্লিজ যাওয়ার আগে এমন হাড়ির মতো মুখ করে থেকো না।
আমার মুখ হাড়ির মতো?
রাগলে অন্য সময় নয়। এবার মিষ্টি লাগছে।
আচ্ছা তোমার টেনশন হচ্ছে না?
না একদমই না।
কেন? আমি তো টেনশনে মরে যাচ্ছি একেবারে।
হাতটা দাও।
এখানে হাত ধরবে নাকি?
কি হবে, হাত দাও।
দিলাম।
এত ভেবো না, তুমি তো আমারই, তাই না? কারো সাধ্য আছে আমরা বেঁচে থাকতে, আমাদের আলাদা করার? তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে বলো?
না, কখনো না।
তাহলে ভয় পাচ্ছ কেন নুসরাত? তুমি শিক্ষিত মেয়ে, তোমার অমতে তোমার মা বাবা কিচ্ছু করতে পারবে না। আর আমি জানি তুমি আমায় ছাড়া জীবন কল্পনাও করতে পারো না। ধুর বোকা মেয়ে, কাঁদে না। আমি তোমার নুসরাত। তোমার বাড়ি থেকে যাই বলো, আমি তোমার হাত ছাড়বো না। প্লিজ কেঁদো না তো, তুমি কাঁদলে আমার আদর করতে ইচ্ছে করে।
অসভ্য একটা।
এই অসভ্য ছেলেকে পাবে কি পাবে না ভেবে কিন্তু কাঁদছ। চোখ মোছ, শক্ত হও, নইলে লড়াই করতে পারবে না।
ভালো থেকো।
তুমিও ভালো থেকো।
নুসরাতের বাবা জাহিদ তানভীর সাহেব চট্টগ্রামের একজন সফল আইনজীবী হলেও তার সম্পর্কে মানুষের ধারণা খুব একটা ভালো ছিল না। নুসরাতের বাবাকে বেশ ভয় পায়, সরাসরি তার সাথে কথা বলার সাহস ছিল না নুসরাতের। তাই মাকে একদিন সব খুলে বলল।
আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা, ও অনেক ভালো ছেলে, ফ্যামিলি মধ্যবিত্ত ঠিকই, কিন্তু ও ভালো চাকরি করবে মা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো রেজাল্ট। প্লিজ মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না।
তোর সাহস দেখে বাঁচি না। কি করে ভাবছিস এই ছেলেকে তোর আব্বা মেনে নিবে?
তুমি একটু বুঝিয়ে বলো না মা।
আমি পারবো না, আর তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। টাকা পয়সা খরচ করে তোকে লেখাপড়া করতে পাঠালাম, আর তুই কি প্রেম করছিস?
লেখাপড়া না করে প্রেম করেছি তা তো নয়, ও অনেক ভালো ছেলে মা।
রাখ তোর ভালো ছেলে, ভালো মন্দির তুই কি বুঝিস? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা গেল।
আমি এমন কিছু করিনি মা।
আবার মুখে মুখে কথা? কোনদিন ভাবিনি আমি আমার মেয়ে আমার সামনে দাঁড়িয়ে প্রেম প্রীতির কথা বলবে।
তুমি আমার নোংরা করে ইঙ্গিত করছো কেন মা? আমি কোনো নোংরামি করিনি। রাসেল ভীষণ ভদ্র একজন ছেলে, আমি চাইলে একা একা অনেক কিছু করতে পারতাম, পারতাম না, করিনি, তোমাদের কথা ভেবেই করিনি। আমি ওকে জীবন সঙ্গী করতে চাই মা, আর সেটা চাই তোমাদের সম্মতি নিয়ে। প্লিজ মা।
আমাদের সম্মতি নাই, অনেক বড় অপরাধ করেছো তুমি। ছেলে যতই উপযুক্ত হোক, তোমার বাবা এমন পরিবারের বিয়েতে রাজি হবে না। এখনো সময় আছে, তুমি ছেলেটিকে সব খুলে বলো, সব ভুলে যাও।
আমি পারবো না মা, আমি পারবো না। প্লিজ মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না মা।
তোর আব্বাকে তো চিনিস না, কোনোদিন এটা মানবে না।
তারপরও একটু বলো না মা, দয়া করো একটু আমাকে, আব্বাকে একটু বলো মা, প্লিজ।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
নুসরাতের ধারণা ছিল তার বাবা বিষয়টি জানলে হয়তো প্রচন্ড রাগ করবেন, কিন্তু আশ্চর্য হলেও সত্যি তিনি কোনো সিন ক্রিয়েট করলেন না, বরং বেশ সহজভাবে নিল ব্যাপারটা। বিয়ের ব্যাপারেও মোটামুটি সম্মতি দিলেন, তবে শর্ত দিলেন বড় বোন ফারহাতের বিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি রাসেলের সাথে এ বিষয়ে কথাও বলতে চাইলেন, ছেলেটিকে দেখতেও চাইলেন তিনি। নুসরাতের মনে হলো সব বাধা যেন দূর হয়েছে, সফল হতে চলেছে তার প্রথম প্রেম। মনে অনেক আনন্দ নিয়ে ঢাকায় ফিরে এলো নুসরাত, চোখে তার অনেক স্বপ্ন, অনেক আশা। পরের সপ্তাহে রাসেলকে নিয়ে বাড়ি যাবে, পরিচয় করিয়ে দিবে সবার সাথে, যেমন ভাবনা তেমন কাজ, সব কথা রাসেলকে খুলে বলল নুসরাত। রাসেল মনে মনে কিছুটা নার্ভাস ফিল করলেও নুসরাতের উৎসাহ দেখে তার খুব ভালো লাগছিল। সেও রাজি হয়ে গেল। পরের সপ্তাহেই রাসেলকে নিয়ে চট্টগ্রামে রওনা দিল নুসরত। নুসরত আর রাসেল এই প্রথম একসাথে ঢাকার বাইরে যাচ্ছে, তাও আবার নুসরতদের বাড়ি। ভীষণ একটা ভালো লাগা আচ্ছন্ন করে রেখেছে দুজনকে। এই পৃথিবীতে তাদের চাইতে সুখী আর কে আছে?
তুমি শেভ করোনি কেন? তোমাকে তো বললাম আমি শেভ করতে।
বলেছ, কিন্তু ভাবলাম তোমার বাবা কোঁচা কোঁচা দাড়ি দেখে ভাববে, আহা ছেলেটা বড় কষ্টে আছে। চেহারায় দুঃখ দুঃখ ভাব থাকা জরুরি না।
কোঁচা কোঁচা দাড়িতে তোমাকে ভালো দেখায় না।
তোমাকেও হাড়ি মুখে ভালো দেখায় না।
আমার মুখ তো তুমি হাড়ি করলে।
আমি না, আমার দাড়ি।
প্লিজ পাগলামি করো না।
কাটবো তো, ট্রেন থেকে নেমে কাটবো। বাসায় রেজার ছিল না, কই রেখেছি মনে নেই।
এত ভুলো মন তোমার।
কে বললো?
আমি বললাম।
তোমাকে কখনো ভুলেছি?
আমি বাদে সবকিছু ভুলে যাও।
ঠিকই তো আছে,
মোটেও না।
তাহলে ঝটপট বিয়েটা করে ফেলি, আমি তোমাকে মনে রাখবো আর তুমি আমার সবকিছু।
আহা, মনে রাখবো তো সবসময়।
শুধু মনে, বিয়ের পর আমার সবখানি তুমি থাকবে, অফিস টাইমটা বাদে বাকি পুরোটা সময় তোমার।
আমাদের একটা সুন্দর সংসার হবে, তাই না? আমার ভাবতেই ভালো লাগছে জানো।
কি?
এই আমরা দুজনে এক হব, দুজন দুজন আর হব।
সে তো গত 3 বছর ধরে আছি। তবে এখন যেটা সুবিধা হবে সেটা হলো যখন খুশি তোমার কাছে পাওয়া যাবে।
এমনিতেই তো আমি কাছে কাছে থাকি।
এই কাছে না, আরো কাছে কাছে।
বাজে কথা।
আরো কাছাকাছি, আরো কাছে এসো।
জীবনটা যদি এভাবেই চলতো চিরকাল কতই না ভালো হতো। কিন্তু না, একসাথে থাকার সময় শেষ হয়ে আসে, রাস্তা শেষ হয়, একসময় দুজনে চট্টগ্রাম পৌঁছে যায়। বাড়ি পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। দরজা খুললেন মা, বুঝতে অসুবিধা হলো না যে সাথে ছেলেটাই রাসেল। প্রথম দেখাতেই নুসরতের মার খুব পছন্দ হলো রাসেলকে। সাধারণ পরিবার থেকে এলেও রাসেলের ব্যবহার, আদব কায়দা, রুচিবোধ সবকিছুই ছিল মার্জিত। নুসরতের পরিবার সবাই রাসেলকে ভালোভাবে গ্রহণ করল। সবার সাথে পরিচয় শেষে নুসরতের বাবা রাসেলের সাথে একান্তিকে কিছু কথা বললেন। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ হল। সামাজিক রীতি মেনে রাসেলকে এক্ষুনি বাড়ি ছাড়তে হবে, সেটাই নিয়ম। নুসরতের বাবা রাসেলকে তার কোন আত্মীয়র বাসায় বা ভালো কোনো আবাসিক হোটেলে থাকার পরামর্শ দিলেন। রাসেল এই প্রথম চট্টগ্রামে এসেছে, অপরিচিত একটা শহরে তার কোনো আত্মীয় নেই, তাই সাধ্যের মধ্যেই মানসম্মত একটি আবাসিক হোটেল বেছে নিল। পরদিন সকালে আবার চলে এলেন নুসরতের বাসায়। সারাদিন গল্প করে সেই দিনটা খুব চমৎকার কেটে গেল। পরদিন ভোরে ঢাকায় ফিরতে হবে রাসেলকে, তাই সেদিন আর বেশি রাত করল না রাসেল। নুসরতকে বিদায় জানালো সে, কারণ তাকে হোটেলে ফিরতে হবে।
মন খারাপ করে আছো কেন?
জানি না, মন খারাপ লাগছে কেমন জানি। তুমি তো মন খারাপ করে আছো।
তুমি ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না?
আমার যেতে দিতে ইচ্ছে হচ্ছে না।
যদি থেকে যেতে পারতাম।
ওভাবে বলো না।
কেন, পচা কথা মনে করছো?
কষ্ট লাগছে।
আমি তোমায় অনেক ভালোবাসি নিশু।
আমিও বাসি। কতদিন পরে আমাকে নিশু ডাকলে।
এত টেনশনে ছিলে তুমি, তোমাকে দেখে ভয় লাগত। ভয় পেতাম এ বুঝি আমার নিশুকে হারালাম।
এখনো ভয় লাগছে?
না।
ঢাকায় পৌঁছেই কিন্তু ফোন করো।
কাল আমার সাথে তুমিও ঢাকা চলো না।
কি পাগলের মতো বকছো? তা কি হয়, মা বাবা যেতে দেবে না? আর কদিন পরে তো আমি আসছি।
এই কটা দিন না থেকে থাকবো কি করে?
আমারও কষ্ট হবে। এই তো মাত্র কটা দিন, তারপরে চলে আসবো।
যাই করো না, আমার কষ্ট হবে।
ফোন করো, নইলে আমার কষ্ট হবে।
করবো, যাই তাহলে।
যাই বলো না, আসি বলো।
আসি তবে।
নুসরাত, আসছি মা। মা ডাকছে, তুমি যাও, ভালো থেকো।
তুমি
শোনো, পৌঁছে জানাবে। আর শোনো,
বলো,
ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, দুশ্চিন্তা করবে না একদম।
তুমি
যেতে দিতে ইচ্ছে হচ্ছে না।
আমার কি ইচ্ছে করছে বলো? তবু তো যেতে হবে, যেতে না হি যাই
তবু যেতে হয়।
যাবার বেলায় প্লিজ রবীন্দ্রনাথ আওড়াতে হবে না, যাও।
চলি, ও সরি সরি, আসি তাহলে।
স্বাগত কুয়াশায়। এবং কুয়াশা, আজকে যে কাহিনী আমরা শুনছিলাম, আজকের কাহিনী শুরুটাতে খুব মিষ্টি একটা প্রেমের কাহিনী শুনছি আমরা নুসরাত এবং রাসেলের মধ্যে। রাসেল চলে গেল নুসরাতকে চট্টগ্রামে রেখে, তারপরে কি হলো সেটা জানবো ছোট্ট একটা বিরতির পর। ফিরে এসে আবারও কথা হবে। সঙ্গে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2। সঙ্গে আছে শারমিন, এবং আজকের কাহিনী পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা মোহাম্মদ রায়হান শরীফ। তার কাহিনী অনুযায়ী আজকে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এবং শুরুতে দেখছি আমরা রাসেল এবং নুসরাতের মধ্যে মিষ্টি একটা প্রেম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং নুসরাত তার বাবা মায়ের সঙ্গে রাসেলকে দেখা করাবার জন্য চট্টগ্রাম নিয়ে গেছেন। এবং শেষ দৃশ্যে আমরা দেখছিলাম রাসেলকে বিদায় দিচ্ছে নুসরাত, খুবই মন খারাপ তার। তারপরে কি হলো এখন সেটা শুনবো। যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, আর লিখে পড়াবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920 আর জি শারমিনের ফ্যান পেজ এবং এমএস এর ফ্যান পেজও লিখতে পারেন, সঙ্গেই থাকবেন। পরের দিনের কথা, সেদিন সারাদিন ধরে নুসরাতের মনটা বেশ এলোমেলো। ঢাকা থেকে কখন ফোন আসবে রাসেলের, অপেক্ষা যেন আর শেষই হয় না। কিন্তু কেটে গেল সারা দিন, রাসেলের কোনো ফোন এলো না। নুসরাতের কিছুতেই ভালো লাগছে না। ও তো কখনো এমন করে না, কথা দিয়ে কথা রাখে না, এমন ছেলে তো রাসেল নয়। যাবার সময় বারবার করে নুসরাত বলে দিয়েছে ঢাকা পৌঁছে সবার আগে তাকে ফোন করতে, আর সেই কথাটাই ভুলে গেল রাসেল। সেদিন রাসেল আর ফোন করল না। অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল নুসরাত। পরদিন সকালে নাস্তা খেয়ে চা হাতে নিয়ে পেপার দেখছিল নুসরাতের বড় বোন ফরহাদ।
মা, মা, মা দেখো, এইটা সেই নুসরাতের বন্ধু রাসেলের ছবি না?
দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে।
দাঁড়াও দেখি আগে কি লিখেছে। 22 তারিখ দিবাগত রাতে হোটেল কক্ষে আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল আরমান।
কে কে? ফরহাদ, ওকে ধর, ফরহাদ অজ্ঞান হয়ে যাচ্ছে, ফরহাদ অজ্ঞান হয়ে যাচ্ছে।
নুসরাত কেউ না, নুসরাত, নুসরাত শোন, নুসরাত চোখ খোল।
ফরহাদের আব্বা, ফরহাদের আব্বা সর্বনাশ হয়ে গেল, ফরহাদের আব্বা।
এই কি হয়েছে?
রাসেল হোটেলে আত্মহত্যা করেছে।
সে কি কি বলো?
এই খবর শুনে নুসরাত অজ্ঞান হয়ে গেছে।
নুসরাত,
সবাই
জানাজানি হয়ে যাবে।
জানলে জানবে, আমার মেয়েকে এনে দাও আগে।
পাগলের মতো কথা বলো না, সবাই তোমার মেয়ের প্রেম কাহিনী জানলে মাথা কাটা যাবে, লজ্জে মুখ দেখাতে পারবো না।
আব্বা, ডাক্তার না আনলে যে ওর জ্ঞান ফিরবে না। আব্বা, আপনি ডাক্তার ডাকে।
আমি তোমার ডাক্তার চাচাকে ডাকছি, ওকে বললেই হবে, বিষয়টা যাতে আর কেউ না জানে।
জানলে জানবে, তুমি আমার মেয়েকে এনে দাও, দেরি করছো কেন?
চিৎকার করবে না, কে জানে ওই ছেলেটা তোমার মেয়ের জন্য আত্মহত্যা করলো কিনা। তাহলে তোমার মেয়েকে জেলের ভাত খেতে হবে, জানাজানি হলে কি হবে বুঝতে পারছো? খোঁজ রাখো দুনিয়ার। আমি ডাক্তারকে খবর দিচ্ছি। এই এই, দরজা জানলা বন্ধ করো সব। এই বাড়িতে কেউ যেন না আসে।
নুসরাতের মা আগে এইভাবে ভাবেননি, বিষয়টি এখন তার কাছে যথেষ্ট যৌক্তিক এবং একই সাথে ভয়াবহ মনে হল। সত্যি সত্যি যদি ব্যাপারটা এমন হয়ে থাকে, তাহলে তাদের পরিবারের মান সম্মান তো নষ্ট হবেই, আইনি জটিলতায় পড়তে হবে। তিনি নুসরাতের বাবার কথা মতোই তাদের পারিবারিক ডাক্তারকে খবর দিলেন। পারিবারিক ডাক্তার এলেন, তানভীর সাহেব সবাইকে নুসরাতের দিকে খেয়াল রাখতে বলে ছেলেটির লাশের খোঁজ নিয়ে বেরিয়ে গেলেন। ফিরে এলেন গভীর রাতে। এর মধ্যে নুসরাতের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু কথাও বলছে না, খেতেও চাইছে না, কিছু জানতে চাইলেই কেঁদে উঠছে। ডাক্তার বলেছে সুস্থ করে তুলতে কিছুটা সময় লাগবে। তীব্র মানসিক আঘাত পেয়েছে নুসরাত। তানভীর সাহেব বাসায় ফিরে নুসরাতের অবস্থা জানতে পারলেন। রাতে নুসরাতের মাকে তিনি জানালেন, পুলিশ রাসেলের লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি নরসিংদীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পকেট থেকে মানি ব্যাগ এবং পরিচয় পত্র ছাড়া আর কিছুই পাওয়া যায়নি এবং আত্মহত্যা সংক্রান্ত কোনো চিঠিও নয়। এরপর নুসরতের মানসিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকে। রাসেলকে হারিয়ে জীবনের সবকিছুই যেন হারিয়ে ফেলেছে নুসরত। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো হয়ে যেতে থাকলো নুসরত।
আমার বই কই? আমার বই? আমার বই লুকিয়ে রেখেছ কেন? আমি না পড়লে রাসেল আমার কাছে আসবে না।
মানে মা একটু কথা শোন, মা একটু কথা শোন।
নুসরাত, নুসরাত লক্ষ্মী বোন, নুসরাত তুই খেয়ে নে, নুসরাত পাগলামি করে না, নুসরাত রাসেল আর না।
কে বললো? কথা কে বললো? কে বললো রাসেল নাই? তুই কে? আমার রাসেলের দিকে নজর না, চোখ ঢেলে দেব, চোখ ঢেলে দেবো আমি। রাসেল আমার, রাসেল আমার,
নুসরাত আমি তোর বোন, আমি কেন রাসেলকে নিব? রাসেল নাই রে, ও মরে গেছে, তুই একটু বোঝার চেষ্টা কর।
কে নুসরাত? কে নুসরাত? আমার নাম তো নিশু, রাসেল আমাকে নিশু বলে ডাকে। খবরদার, খবরদার, আমাকে নুসরাত ডাকবে না। আমি সব বুঝি, আমি সব বুঝি। কে বলে রাসেল মারা গেছে? হ্যাঁ, কে বলে রাসেল মারা গেছে? ঢাকায় গেছে। কালি আমার সাথে কথা হলো?
কি বলেছে রাসেল তোকে?
বলেছে নিশু তুমি ঢাকায় চলে এসো, আমি আর তোমায় ছাড়া থাকতে পারছি না। আমি ঢাকায় যাবো, আমি ঢাকায় যাবো, রাসেলের কাছে যাবো। তোমরা শরত, শরত এখান থেকে যাও, যাও এখান থেকে। আমার ব্যাগ গুছাতে হবে, আমার ব্যাগ গুছাতে হবে, যাও এখান থেকে।
তোমরা যাও, ও একটু একা থাকুক, আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু ঘুমাক।
তার বাবা অনেক চেষ্টা করেছিলেন ব্যাপারটা যেন পরিবারের বাইরে অন্য কেউ জানতে না পারে, কিন্তু নুসরাতকে সুস্থ করে তোলা যাচ্ছিল না। আর তাই অনিচ্ছা সত্ত্বেও উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকায় নিয়ে আসে তার পরিবার। বিশ্ববিদ্যালয়ে রাসেলের অনুপস্থিতির কারণ গণমাধ্যমের সুবাদে তখন প্রায় সকলেরই জানা, কিন্তু নুসরাতের দীর্ঘ অনুপস্থিতির কারণে বর্তমান অবস্থা ও অবস্থান নিয়ে সবার মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। মাস্টার্স পরীক্ষার তারিখও ঠিক হয়ে গেছে, একজন মেধাবী ছাত্রের রহস্যজনক মৃত্যু ইউনিভার্সিটিতেও বেশ সাড়া ফেলেছে। রাসেলের আত্মহত্যার কারণ উন্মোচিত হল না, বরং অপমৃত্যু মামলাটি যেন ধীরে ধীরে রহস্যের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। নুসরাতের শত্রু মিত্রের অভাব নাই, এক পক্ষ রাসেলের আত্মহত্যার জন্য নুসরাতকেই দায়ী করছে, অন্যদিকে বন্ধু মহল আজও বিশ্বাস করে রাসেলকে হত্যা করা হয়েছে। মামলার তদন্তে নুসরাতের পরিবারের সম্পৃক্ততার কোন সন্দেহ বা প্রমাণ পুলিশের কাছে নেই। তারপরেও কিছু মানুষ যেন নুসরাতের পরিবারকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছে না। দিন গড়িয়ে মাস যায়, মাস গড়িয়ে বছর, খুব ধীরে ধীরে নুসরাতের অবস্থার উন্নতি হচ্ছিল। দেশের বড় বড় চিকিৎসকরা আশাবাদী ছিলেন নুসরাত একদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তারা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নুসরাতকে স্বাভাবিক করে তুলতে। নুসরাতের পরিবারও নিজেদের সব কিছু ঢেলে দিয়ে চিকিৎসা করাচ্ছিলেন মেয়ের জন্য। এভাবে পার হয়ে গেল প্রায় 3 বছর। নুসরাত সত্যিই সুস্থ হয়ে উঠল একসময়, কিন্তু এই মহাপ্রলয়ে হারিয়ে গেল সম্ভাবনাময় রাসেল। জীবনের শ্রেষ্ঠ অধ্যায় থেকে নুসরাত হারালো তার 3টি বছর। রাসেলের পরিবার ভেসে গেল বাণীর তোড়ে। কি ঘটেছিল সেদিন রাসেলের সাথে, কিভাবে মারা গেল রাসেল? আত্মহত্যা যদি করেই থাকে তারও কোনো যুক্তি নেই, কারণ নুসরাতের বাবা তো মেনেই নিয়েছিলেন সবকিছু। তাহলে রাসেল কেনই বা এভাবে আত্মহত্যা করতে যাবে? আর যদি আত্মহত্যা করে না থাকে তাহলে কেই খুনের পিছনে দায়ী? কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া গেল না। কিন্তু এরপরও কারো কারো মনে একটা সন্দেহ রয়েই গেল। প্রভাবশালী আইনজীবী নুসরাতের বাবা জাহিদ তানভীরের ভয়ে সেই সন্দেহ কারো মন থেকে মুখে আসার আগেই মিলিয়ে গেল। নুসরাতকে নিয়ে ওর পরিবার, বিশেষ করে ওর মার খুব কষ্ট হচ্ছিল। কত মেধাবী ছিল তার ছোট মেয়েটা, কিন্তু সেই মেয়েটার ভাগ্যেই এই লেখা ছিল। কত স্বাদ ছিল তার একটা ভালো ছেলে সাথে বিয়ে দেবেন, কিন্তু নুসরাতের মানসিক অবস্থা এমন নয় যে তাকে বিয়ের জন্য কোন রকমের চাপ দেওয়া যায় এই মুহূর্তে। সেরকম কিছু করলে হয়তো হিতে বিপরীত হতে পারে, এই ভয়ে নুসরাতের মা বিয়ের ব্যাপারে কোন রকম কথাই মেয়ের সামনে তোলেন না। এর মধ্যে তার বড় বোন ফারহাতের বিয়ে হয়ে গেছে সড়ক ও উন্নয়ন বিভাগের এক প্রকৌশলীর সাথে। নুসরাতের পরিবারের সিদ্ধান্ত হল নুসরাত সুস্থ হয়ে উঠলে ওর ইচ্ছেতেই সব হবে, পড়াশোনা বা বিয়ে, ও যা করতে চায় তাই হবে, আগে তো মেয়েটা সুস্থ হোক।
কত ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে হচ্ছে, আমার নুসরাটা ভালো থাকলে ওরও বিয়ে হতো।
মা, মা আর কত কাঁদবে মা ওকে নিয়ে, এটাই ওর কপালে আছে, এটা তো খণ্ডানোর কোনো উপায় নাই মা।
উপায় নাই বলেই তো কাদিরের মা, মানুষজন কেমন করে তাকা, লজ্জায় লোকজনের সামনে যেতে পারি না।
মা, মানুষজনের কথা কান দিও না তো, নুসরাত আমাদের, তোমার মেয়ে, আমার বোন, ওর ভালো মন্দ দেখতে যদি দশটা লোকের বাজে কথা শুনতে হয় তো তাই শুনবো আমরা।
সহ্য হয় না রে মা।
শক্ত হও মা, তুমি এরকম করলে আমি কি শ্বশুর বাড়ি গিয়ে ভালো থাকবো? মা তুমি একটু শক্ত হও।
কি অপরাধ করেছে বল, আল্লাহ কেন আমার কপালে এমন যন্ত্রণা রাখলো?
মা সব ঠিক হয়ে যাবে মা, বিপদ তো মানুষেরই আসে, কিন্তু মানুষ তো চেষ্টা করলে সব বিপদ থেকে বের হয়ে আসতে পারে। মা তুমি একটু ধৈর্য ধরো, আর দেখো নুসরাত কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ধীরে ধীরে ও সুস্থ হয়ে যাবে পুরোপুরি।
সুস্থ হলেই কি কেউ বিয়ে করবে? পাগল মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করে?
মা, মা তুমি ওকে পাগল বলো না তো, আর ও সুস্থ হোক আগে, তারপর ওর ইচ্ছাতেই সব হবে। মা তুমি শুধু একটু শক্ত থাকো, তোমাকে শক্ত থাকতে হবে, তাহলে ও ভালো হবে।
আস্তে আস্তে বাস্তবতায় ফিরে আসছে নুসরাত, সময়ের সাথে স্বাভাবিক হয়ে আসছে তার ব্যবহার আচরণ সবকিছু। সে বুঝতে পারে রাসেল আর কোনোদিনই তার জীবনে ফিরে আসবে না, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়ে নুসরাতের মনে অনেক প্রশ্ন জাগে। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে দিনের পর দিন নুসরাত ভেবেছে, নিজেকে প্রস্তুত করেছে, সব প্রশ্নের উত্তর তার চাই। রাসেলকে যারা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের সবাইকে এক ভয়ঙ্কর মূল্য দিতে হবে। নুসরাতের দৃঢ় বিশ্বাস রাসেল আত্মহত্যা করতেই পারে না, তাই সে প্রতিজ্ঞা করল একদিন সে রাসেলের হত্যাকারীদের শনাক্ত করে আইনের হাতে তুলে দেবে। কিন্তু এই শহরে কে এমন কাজ করতে পারে? তবে হত্যাকারী যে স্থানীয় এবং খুব প্রভাবশালী এ বিষয়ে নুসরাত নিশ্চিত। মনের খুব গভীর গোপনে আরো কিছু প্রশ্ন নুসরাতে রয়েছে যা হয়তো কোনো দিন কাউকে সে জানাতে পারবে না। একটা তীব্র রাগ খেলা করে যায় নুসরাতের মনে, সে হয়তো বুঝতে পারছে কে রাসেলের মৃত্যুর জন্য দায়ী, তার জীবন থেকে রাসেলকে সরিয়ে দেবার জন্য কার এত আগ্রহ, তার বাবা ছাড়া আর কে হতে পারে? অসহায় বোধ করে নুসরাত, কিন্তু কিছুই নিশ্চিত জানে না। কিন্তু সে যা সন্দেহ করছে তা সত্যি হওয়ার সম্ভাবনাই সব চাইতে বেশি। কিন্তু তা যদি না হয় তাহলে কি অন্যায় করা হবে না? জীবনের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা বোধ করতে থাকে নুসরাত, কি করবে সে? তার আপনজনদের উপর প্রতিশোধ নেবে নাকি প্রতিশোধ নেবে তার নিজের উপর?
মা, নুসরাত জানালা দিয়ে কি তাকিয়ে দেখো?
এই নুসরাত, কথা বলছিস না কেন?
কি বলো?
তোর আব্বা জিজ্ঞেস করছে কি দেখিস জানালা দিয়ে?
আকাশ বাতাস দেখি। কারো কোনো সমস্যা?
তুই সবসময় এমন করিস কেন তোর আব্বার সাথে?
কিরকম করি?
সবসময় তোর আব্বার সাথে এমন খারাপ ব্যবহার করিস?
কথা পছন্দ হয় না, কথা বলতে আসেন কেন উনি?
উনি মানে? উনি তোর বাবা
তো।
ছেড়ে দাও, আমাকে কি তুমি অপছন্দ করো?
আমার কথা বলতে ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই।
সময় কাটতে থাকে, নুসরাত এখন বেশ সুস্থ, কিন্তু বাড়িতে সে থাকতেই যায় না।
পরিবারের প্রতি একটা প্রবল বিতৃষ্ণা বোধ করে নুসরাত সবসময়, বিশেষ করে বাবাকে যেন সে সহ্যই করতে পারে না। ঢাকায় ফিরে এসে ব্যাংকিং এ ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় সে। দিনগুলো তার আগের মতো নেই, ঢাকা আগের মতো খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। পরিচিত জনদের সঙ্গে দেখা হলে প্রশ্নবাণে তাকে জর্জরিত হতে হয়। পাপ না করে পাপবোধ নুসরাতকে চার দেয়ালে আটকে ফেলেছে, তবে পড়াশোনায় ওর বেশ আগ্রহ, আর এটাই সময় কাটাবার একমাত্র উপায়। এভাবে একসময় নুসরাত ডিপ্লোমা কোর্স শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে। আবেদনে সাড়াও বেশ ভালো পায়। সমসাময়িক মৌখিক পরীক্ষায়, যেখানে পড়াশোনায় দীর্ঘদিনের বিরতির বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে, চাকরির পূর্ব শর্ত না হলেও এই বিষয়ে নুসরাতকে ব্যাখ্যা করতে হয়। চাকরিদাতাদের কেউ কেউ বিষয়টি এমন ভাবে জানতে চায় যেন তারা গোয়েন্দা, রীতিমতো জেরা করতে থাকেন। এরকম একটা অবস্থার মাঝেই নুসরাত দেশের একটি প্রতিষ্ঠিত ব্যাংকে চাকরি পায়। চাকরিতে যোগ দেবার আগে শুরুতে একটা ছোট্ট ট্রেনিং শেষে নুসরাতকে ঢাকার গুলশান শাখায় নিযুক্ত করা হলো। ব্যাংকের পরিবেশ কাজের পক্ষে খুবই উপযোগী, বেশ ভালো, সহকর্মীরা বেশ আন্তরিক, তবে ব্যাংকে কাজের চাপ খুব বেশি, তাই ব্যক্তিগত দুঃখ নুসরাতকে আগের মতো আর তাড়িয়ে বেড়ায় না। নিজের ব্যস্ততা দিয়ে নিজেকে ভুলিয়ে রাখে সে, কিন্তু তারপর হঠাৎ হঠাৎ নিজের অতীতের মুখোমুখি হয়ে পড়ে সে। যখন তার জীবন সম্পর্কে কোনো কিছু না জেনেই তার অবিবাহিত থাকা নিয়ে মানুষ অতিরিক্ত কৌতূহল দেখায় ও প্রশ্ন করে, আড়ালে নানা কথা হয় তাও সে বুঝতে পারে, তাই মাঝে মাঝে নুসরাত খুব অসহায় বোধ করে।
তোমার নাম কি? হ্যাঁ, নাম কি তোমার? তোমার মা কোথায়?
ওখানে।
ও আচ্ছা আচ্ছা, নাম কি তোমার?
নিশা।
কি সুন্দর মেয়ে তুমি! ও মা, এটা আপনার মেয়ে? কি সুইট! না না, আমি এখানে দেখছিলাম তো, তাই খুলে নিলাম আর কি।
ও, আমি ভেবেছি আপনার মেয়ে।
না, আমি 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 এখনো অবিবাহিত।
ও, সে কি, সরি, এখনো অবিবাহিত?
মানে মানে এত বয়স হয়েছে বিয়ে করেন না কেন? আমি আসি। হ্যাঁ,
প্রচন্ড একটা কষ্ট আর অতৃপ্তি ছেয়ে ফেলে নুসরাতের মন। সময়ের সাথে সাথে জীবনের অনেক অজানাকেই জানছে নুসরাত। জীবনে কিছু কিছু সুখ আর কখনোই পাওয়া হবে না তার। এর উপরে আছে একা একটা মেয়ের প্রতি সমাজের সবার বাঁকা চোখে দেখা। তার কোনো অপরাধ নেই, তবু ভীষণ এক নিঃসঙ্গতা সারা জীবনের জন্য তার সঙ্গী হয়ে গেছে। রাসেল নুসরাতের জীবনে বেঁচে আছে স্মৃতি হয়ে, কিন্তু সে স্মৃতি শুধুই বেদনার, শুধুই কষ্টের, হাহাকারের।
আমি ভেবেছি আপনার মেয়ে।
আমি তোমায় অনেক ভালোবাসি নিশো। আমি তোমায় অনেক ভালোবাসি নিশো।
আমি আর পাচ্ছি না, তুমি আমার ছেড়ে চলে।
সবাইকে ছেড়ে ঢাকায় এক নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে নুসরাত। বাবা মায়ের কাছে থাকার কোনো ইচ্ছে নেই তার, কিন্তু ইদানিং নিঃসঙ্গ জীবনের ভার যেন নুসরাত আর বইতে পারছে না। এর মধ্যে ওর পরিবার, এমনকি ওর নিজের কাছেও বেশ কয়েকটি বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু জীবনের অভিজ্ঞতা নুসরাতকে এতটাই সংকুচিত করেছে যে নতুন জীবনের স্বপ্ন দেখতে সে ভয় পায়। পরিবার থেকেও বিয়ের জন্য তেমন কোনো চাপ দেওয়া হয়নি, তবে গত কয়েক বছর যে হারে বিয়ের প্রস্তাব এসেছে এখন আর সেভাবে আসছে না। তাছাড়া উপযুক্ত পাত্রও যেন আর মিলছে না। নুসরাতের মা মেয়ে নিঃসঙ্গত উপলব্ধি করতে পারছিলেন, তাই নুসরাতকে দেখতে তিনি ঢাকা এলেন। খুব সাবধানে একদিন মেয়ের কাছে তিনি বিয়ের কথাটা তুললেন। নুসরাতের মনে কি চিন্তা খেলে গেল কে জানে, এবার আর তেমন আপত্তি করল না সে।
তোকে একটা কথা বলার ছিল। বলো। অনেকদিন তো হলো, এবার একটু বিয়ের কথা ভাব।
তোমরা ভাবছো?
হ্যাঁ, এভাবে একা একা কতদিন, লোকেও তো খারাপ বলবে।
জানি এরপর কি বলবে, মানুষের জীবনে কি দুর্ঘটনা হয় না, তাই বলে সব শেষ, তো সারা জীবন পড়ে আছে ইত্যাদি 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 ইত্যাদি। এই তো
সবই তো বুঝিস, তাহলে এমন কেন করিস?
তোমাদের যা ভালো মনে হয় করো।
তার মানে তুই রাজি?
হ্যাঁ রাজি।
মেয়ের বিয়েতে রাজি হতে দেখে মনটা অনেক হালকা হয়ে গেল নুসরাতের মায়ের। আর দেরি না করে সোজা চলে এলেন বড়মের বাড়িতে। বড়মের স্বামী পবনকে তিনি প্রথম থেকেই ছেলের মতো জেনে এসেছেন। শাশুড়ির প্রতিও পবনের অসীম শ্রদ্ধা, তাই নুসরাতের মা পবনকে নুসরাতের জন্য ভালো পাত্রের খোঁজ করতে বললেন। পরামর্শ দিলেন যেন পাত্রের কোনো কিছু গোপন রাখা না হয়। চট্টগ্রামে ফিরে গিয়ে স্বামীকেও সব কথা খুলে বললেন তিনি। এতদিন পরে মেয়েকে বিয়েতে রাজি করানো গেছে, এবার একটা ভালো ছেলে খুঁজে বের করতে হবে। সব শুনে চুপ করে থাকলেন নুসরাতের বাবা জাহিদ তানভীর। আজ বহুদিন হয়ে গেছে নুসরাত তার বাবার সাথে কোনো কথা বলে না। তার দু চোখে ঘৃণা আর প্রচন্ড রাগ দেখতে পান তানভীর সাহেব। কয়েক মাস পরের ঘটনা, হঠাৎ এক বিকেলে ফোন করল পবন।
হ্যালো।
হ্যালো আম্মা।
কে পবন? বাবা সব খবর ভালো তো?
একটা ভালো খবর আছে মা।
কি খবর বাবা?
নুসরাতের জন্য একটা পাত্র পাওয়া গেছে, ছেলে খুবই ভালো।
তাই তুমি কথা বলেছো বাবা?
আগে নুসরাতের মতামতটা নেওয়া জরুরি মা, আমি সব বলবো। আজই আসছি আমি চট্টগ্রাম, এসে সব বলছি, ছেলে খুবই ভালো।
আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন একটু মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে। তুমি এসো বাবা, তাড়াতাড়ি এসো।
রাখছি মা তাহলে, আজ রাতেই দেখা হচ্ছে।
রাতে পৌঁছেই পবন পাত্র সম্পর্কে সব জানালো। পাত্রের ছবিও দেখালো নুসরাতের বাবা ও মাকে। পবনের বর্ণনা থেকে জানা গেল যে পাত্র পেশায় ইঞ্জিনিয়ার, পরিবারের বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব তাকে এখনো পালন করতে হয়, তাই বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি হয়ে গেল। এমনিতে অত্যন্ত সৎ ও সফল প্রকৌশলী হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে, কিন্তু সে চাকরিজীবী একজন পাত্রী খুঁজছে। সবকিছু পছন্দ হলেও সমস্যা ছিল একটাই, নুসরাতের সাথে পাত্রের বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। পাত্র পবনের চেয়েও বয়সে বেশ বড়। চিন্তার কারণ হলেও জামাই শাশুড়ির আগ্রহের কাছে যেন বিষয়টি একটু উপেক্ষিতই রয়ে গেল। নুসরাতকে পাত্র সম্পর্কে জানানো হলো। পাত্রের বয়সে নুসরাত একটু আপত্তি জানালে তার মা তাকে এই বিয়ে মেনে নিতে অনুরোধ করলেন। নুসরাত খুব বেশি তর্ক না করে মার কথা মেনে নিলেন। পাত্রের নাম আমজাদ হোসেন। এক পর্যায়ে পবন তার আরেক সহকর্মীর মাধ্যমে পাত্র আমজাদ সাহেবকে বিয়ের বিষয়টি জানায়। পাত্র নুসরাতের ছবি দেখল, অতীতের সবকিছু জানল। বয়সের ব্যাপারটি আমজাদ সাহেবকে একটু ভাবিয়েছিল, কিন্তু নুসরাতের অতীত জীবনের কথা জেনে তিনি আর কোনো আপত্তি করলেন না, বিয়ের প্রস্তাব পাঠালেন। সবকিছু মেনে নিয়েই বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল। বিয়ের আয়োজন হলো চট্টগ্রাম শহরেই। এতটুকু আপত্তি না করে বিয়ের পিঁড়িতে বসল নুসরাত। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, একবারের জন্য বাবার সাথে কোনো কথা বলল না সে। এমনকি বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাবার দিনটাতেও একবার বাবার দিকে মুখ ফিরিয়েও তাকাল না সে, এবং বিয়ের দিন কোনো কান্নাকাটিও করল না। এভাবেই নুসরাতের প্রবেশ ঘটল জীবনের আরেক নতুন অধ্যায়ে। এত কিসের অভিমান নুসরাতের তার বাবার প্রতি, এত কিসের ক্ষোভ, এত কিসের রাগ? আজকের কুয়াশার গল্পের মধ্যে আমরা কোনো বিরতি চাইছি না, আমরা চাইছি একটান আজকে গল্পটা শুনবো। আর অনেক বন্ধু চাইছে আজকে রাতে আমরা তাড়াতাড়ি পুরো গল্পটা শুনতে পারি। তো ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি শারমিন কুয়াশার বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920 ABC ফ্যান পেজ এবং আজ শারমিনের ফ্যান পেজ। নুসরাতের স্বামী আমজাদ সাহেব মানুষ হিসেবে খুবই ভালো। পেশাগত জীবনে সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে এসেছেন এতদিন। পারিবারিক জীবনে অত্যন্ত দায়িত্বশীল, ব্যক্তিগত জীবনে সদালাপী, মার্জিত এবং নিরহংকারী। দাম্পত্য জীবনের প্রথম দিন থেকেই নুসরাত তার উদার মনের পরিচয় পেয়েছে। স্ত্রীর প্রতি যতটুকু কর্তব্য থাকা উচিত তার চেয়ে একটু বেশিই ছিল। আর আমজাদ সাহেব স্বাধীন চেতায় বিশ্বাস করেন, দাম্পত্য জীবনে ঝগড়া করবার মতন কোন দোষ আমজাদ সাহেবের নেই বললেই চলে। একইভাবে আমজাদ সাহেব ও নুসরতের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন। আমজাদ সাহেবের দেশের বাড়ি মাগুরায়, সেখানে তার মা তার ছোট ভাইকে নিয়ে থাকেন। অন্যান্য ভাই বোনেরা চাকরি এবং ব্যবসার সুবাদে দেশে বিদেশে রয়েছে। এরই মধ্যে সংসার জীবনে তিনটি বছর পার হয়ে গেছে। স্বামী হিসেবে আমজাদ সাহেবের ব্যাপারে কোনো অভিযোগ না থাকলেও সমবয়সী ভাই বোন বন্ধু বা সহকর্মীদের সাথে আড্ডা দিয়ে সময় কাটানোই নুসরতের বেশি পছন্দ। আমজাদ সাহেবকে সময় দেওয়াটা যেন একটা দায়িত্ব পালনেরই অংশ, সেখানে কোনো আবেগ নেই, কোনো আকর্ষণ নেই। এবং এই বিষয়টি কেন জানি আমজাদ সাহেব মেনেও নিয়েছেন। আসলে আমজাদ সাহেবের সঙ্গে নুসরতের সম্পর্কটা ছিল অনেকটাই নিরস, দুজনেই চাপা ধরনের মানুষ, এছাড়া বয়সের দূরত্ব একটা কারণ, তাই তাদের মধ্যে তেমন একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি, বরং কোথায় যেন এক ধরনের সংকোচ রয়ে গেছে। হ্যালো,
হ্যাঁ বলো।
আমি একটু অফিস থেকে বান্ধবীর বাসায় যাচ্ছি।
ঠিক আছে,
আর বাসায় ফিরতে একটু রাত হবে কিন্তু।
ঠিক আছে,
তুমি খেয়ে নিও।
ওকে,
রাখছি, বাই
বাই।
অফিস শেষে নুসরত প্রায়ই এভাবে বোনের বাসায়, খালার বাসায় কিংবা কোনো বন্ধুর বাসায় আড্ডা দিতে যেত। আমজাদ সাহেব নিঃসঙ্গ বোধ করলেও দীর্ঘ সময় তার একা থাকার অভ্যাস আর নুসরতের বয়সের দাবিকে সমর্থন করেই তিনি এ নিয়ে কখনোই কোনো কথা বলেননি। কিন্তু কেবল স্বামীর সাথে বয়সের ব্যবধানই কি এর কারণ? নুসরতের মনের গভীরে মা হবার যে ইচ্ছে লুকিয়েছিল তা এতদিনেও পূরণ হয়নি। নুসরতের পুরো জীবনেই যেন কোথায় একটা অতৃপ্তি রয়ে গেছে। সব শেষে একটা বাচ্চা চেয়েছিল, সে চেয়েছিল আর সব মেয়ের মতো মা হতে, কিন্তু তার কোল শূন্যই রয়ে গেল। মুখ ফুটে কখনোই কিছু বলেনি নুসরত, তার চাওয়া কখনোই আলোচনার বিষয় হয়নি। কিন্তু এই শূন্যতার প্রকাশ কি বন্ধ থাকে? মনের এই শূন্যতা নুসরতকে আমজাদ সাহেবের কাছ থেকে আরো অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। রোজকার এই নীরস দাম্পত্য জীবন এভাবেই বয়ে নিয়ে যাচ্ছিল দুজনে, যেখানে কোনো দ্বন্দ্ব নেই, ছন্দও নেই। এভাবে বিয়ের তিন বছর পার হল। হঠাৎ অফিসের একটা ট্রেনিং এর জন্য দেশের বাইরে যাবার সুযোগ পেল নুসরত। ব্যাংক থেকেই কয়েকজন কর্মকর্তার জন্য ব্যবস্থা করা হয়েছে। সুযোগটি নুসরতের ক্যারিয়ারের জন্য খুবই ভালো, পরিবারের সবাই খুব খুশি হল। তবুও কিছুটা সংশয় কাজ করছিল সবার মধ্যে। নুসরত এর আগে কখনোই দেশের বাইরে যায়নি, এই প্রথমবার সে এতদিনের জন্য এত দূরে যাবে। যে দেশে যাচ্ছে সেখানে নুসরত বা আমজাদ সাহেবের পরিচিত কেউই নেই। কোনো বিপদ ঘটলে নুসরত কিভাবে সামলাবে নিজেকে? এমনকি এই অবস্থায় নুসরত একদিন মাকে জানালো যে যারা ট্রেনিং এর জন্য মনোনীত হয়েছেন তাদের একজন ওর সাথেই গুলশান শাখায় কাজ করে, ওরা একই সাথে একই শাখায় কাজে যোগ দিয়েছিল। যাক, পূর্ব পরিচিত অন্তত একজন নুসরতের সাথে যাচ্ছে, এটা জেনে সবাই বেশ স্বস্তি পেল। অনেকদিন দেখা হবে না, আর তাছাড়া মেয়েকে লাগেজ গুছিয়ে দিতে হবে, তাই যাবার সাত দিন আগে নুসরতের মা চট্টগ্রাম থেকে নুসরতের বাড়ি চলে এলেন। মায়ের আগ্রহে নুসরত ও সহকর্মী ফরহাদ আনোয়ারকে এক শুক্রবার দুপুরে বাড়িতে খেতে বললেন। এই ছেলেটি নুসরতের সাথে ট্রেনিং এ অংশ নিতে যাচ্ছে। মায়ের উদ্দেশ্য ছিল ছেলেটির সাথে পরিচিত হওয়া। আনোয়ারও সময় মতো নুসরতের বাসায় মিষ্টি নিয়ে উপস্থিত হল। তোমার বাসায় কে কে আছে বাবা?
এই তো খালাম্মা, আমার বাবা মা আর ছোট বোন।
তোমার বাইরে যাওয়ার কথা শুনে নিশ্চয়ই খুব চিন্তা করছে?
তা কিছুটা করছে, আমার বাবা বেশ কষ্ট করে বড় করেছে আমাদের, কাজে আনন্দটা অনেক বেশি তাদের, এমন সুযোগ পাবো ভাবেইনি কখনো।
মা বাবা সন্তানদের সবসময় ভালো চায়। আর একটু মাংস দি বাবা।
মা, তুমি তো আনোয়ার সাহেবকে খেতেই দিচ্ছ না।
না না, ঠিক আছে, আপনি বলুন খালাম্মা।
আমার মেয়েটা অনেক কম কথা বলে, ওকে একটু খেয়াল রেখো বাবা।
নিশ্চয়ই, আপনি একদম ভাববেন না।
মা প্লিজ, আবার শুরু করো না।
আপনি এভাবে কেন বলছেন নুসরত? মায়ের মন টেনশন তো করবেই, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো, আপনার মেয়ে অনেক ভালো থাকবে।
যাবার সময় হলে সহকর্মী ও অন্য সবার সাথে নুসরত রওনা হয় এবং নিরাপদে পৌঁছায় অস্ট্রেলিয়ায়। সেখানে থাকার ভালো ব্যবস্থা আছে, আর বৃত্তির জন্য যে টাকা পাবে তা দিয়ে খুব ভালোভাবেই চলে যাবে তার, এমনটাই টেলিফোনে জানালো নুসরত। বিদেশ থেকে নিয়মিত ফোন করত নুসরত আর চিঠিও লিখত সবাইকে। আমজাদ সাহেব প্রতি সপ্তাহে শনি বা রোববার ফোন করতেন নুসরতকে। শনি রবি সাপ্তাহিক ছুটি থাকায় নুসরত অনেকক্ষণ ধরে কথা বলতে পারে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। নুসরতের মা একদিন ফোন তুলে মেয়ের কণ্ঠ শুনতে পেল। নুসরতের ফোন এলে তার মা সবচেয়ে বেশি খুশি হয়। এই মেয়েটিকে নিয়েই তার সব দুশ্চিন্তা। গভীর উৎকণ্ঠা নিয়ে জানতে চাইলেন নুসরতের খবর। জবাবে নুসরাত যেন এক জনমের সব দুঃখ মুছিয়ে দিয়ে একটি আনন্দের খবর জানাল।
হ্যালো, কে নুসরাত, ভালো আছিস মা?
হ্যাঁ মা, খুব ভালো আছি। তুমি ভালো আছো?
আছি। তোকে নিয়ে অনেক চিন্তা হয়, তোর পড়াশোনা কেমন চলছে?
ভালো চলছে মা, অনেক ভালো চলছে। একটা ভালো খবর দেব।
বল।
আমি মা হব, আমি প্রেগনেন্ট মা।
সত্যি? আমি নানু হব, শুকর আলহামদুলিল্লাহ। জামাইকে জানিয়েছিস?
আগে তোমাকে জানালাম, একটু পরে জানাচ্ছি ওকে।
কি মুশকিল হলো, এই সময় তোর পাশে থাকা দরকার ছিল আমার।
তুমি ভেবো না তো মা, আমি শরীরে ঠিকঠাক মতো যত্ন নিচ্ছি।
তুই তো কিছুই খেতে চাস না, ঠিকঠাক খাস কিন্তু, এই সময় একটু বেশি বেশি খেতে হয়।
খাচ্ছি খাচ্ছি মা। শোনো, আমাকে খবরটা জানিয়ে দিও।
শোন শোন, তোর বাবাকে জানাবো না?
আমি রাখছি, ভালো থেকো।
নুসরাত নিজের মুখ থেকে আমজাদ সাহেব প্রথম জানলেন যে তিনি বাবা হতে চলেছেন। আমজাদ সাহেব খবরটি যাদের জানানোর প্রয়োজন প্রায় সকলকেই জানালেন এবং মা সন্তানদের জন্য দোয়াও চাইলেন। বাসায় বৃদ্ধ মা আর এক চাচাতো ভাই। প্রথম কিছুদিন আমজাদ সাহেব বেশ খুশি দেখালেও হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেলেন তিনি। আবারও আগের মতো চুপচাপ নিরস জীবন কাটাচ্ছেন, আর বিষয়টি পরিবার পরিজনের চোখও এড়াতে পারেনি। এক পর্যায়ে বৃদ্ধ মা এই অবস্থার কারণ জানতে চাইলেন। আমজাদ সাহেব মাকে বোঝালেন অন্তঃসত্ত্বা স্ত্রী দূরে থাকাটাই তার দুশ্চিন্তার কারণ। আর কেবল আচরণই নয়, নুসরাতের সাথে আমজাদ সাহেবের যোগাযোগও যেন অনেকটা কমে গেল। এমনি এক পর্যায়ে নুসরাত ট্রেনিং শেষে দেশে ফিরে এলো। ফিরে এসে সে নিয়মিত অফিস করা শুরু করল। মেয়ের কথা ভেবে নুসরাতের মা চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এলেন। নুসরাত এখন অফিস থেকে সময় মতো বাড়ি চলে আসে, শরীরের যত্নও তো নিতে হবে, আর তাছাড়া মাও বাসায়। কিন্তু লক্ষণীয় বিষয় হল, আনোয়ারের সাথে নুসরাতের টেলিফোনের যোগাযোগটা যেন একটু বেশি বেড়ে গেছে বিদেশ থেকে ফেরার পর। আমজাদ সাহেব কখনোই মুখ না খুললেও নুসরাতের মা ব্যাপারটি উপেক্ষা করতে পারলেন না।
কি ব্যাপার বলতো?
কি?
আনোয়ার ছেলেটার সাথে এত কথা কিসের?
একসাথে বাইরে ছিলাম বেশ কিছুদিন, তাই একটু আন্তরিকতা আছে।
তাই বলে এত কথা?
ও অন্য অফিসে ট্রান্সফার হয়ে গেছে মা, তাই ফোনে যোগাযোগ হয়।
আমার কাছে কিছু ভালো লাগছে না মনে হয়।
এর মাঝে আমি খারাপের তো কিছু দেখছি না মা।
খারাপ কিছু না হলেই ভালো।
আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও।
আনছি।
এই ব্যাখ্যা নুসরাতের মার তেমন পছন্দ না হলেও খুব একটা অস্বাভাবিকও মনে হয়নি। কিন্তু আনোয়ারকে তিনি একটুও পছন্দ করতে পারলেন না। যথাসময়ে নুসরাত এক কন্যা সন্তানের মা হল। নানুর পছন্দের নাতনির নাম রাখা হল নওশীন হুসাইন। নুসরাত তখনও ম্যাটারনিটি লিভে আছে, বাসায় আনন্দের বন্যা বইছে। নওশীনের জন্মের পর থেকে আনোয়ারের ফোন যেন আগের চেয়ে আরো বেশি বেড়ে গেছে। সবকিছু দেখে মনে হয় যেন আনোয়ার ছাড়া নুসরাতের আর কোনো বন্ধুই নেই। আমজাদ সাহেব সারাদিন অফিসে থাকেন, কিন্তু নুসরাতের মা বিষয়টি অপছন্দ করলেও তিনি নুসরাতকে আগের মতো আর শাসন করতে পারছেন না। তবুও তিনি নানাভাবে তার অপছন্দের বিষয়টি নুসরাতকে বোঝাতে থাকেন। অনেকদিন পরে আনোয়ার এক বিকেলে নুসরাতের বাসায় হাজির হল। নওশীনকে এই প্রথম দেখল আনোয়ার। নওশীনের জন্য অনেক খেলনা নিয়ে এসেছে সে। যাই হোক, বিকেলে চা খেয়ে আনোয়ার চলে যায়। আমজাদ সাহেব সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। রাতে খাবার টেবিলে নুসরাতের মা গল্পে গল্পে আনোয়ারের বাসার খবরটি আমজাদ সাহেবকে জানিয়ে দেয়। কিন্তু এই ব্যাপারে আমজাদ সাহেবেরও জানা তেমন কোন একটা আগ্রহ নেই, অভিযোগও নেই।
আনোয়ার নুসরাতের কলিগ এসেছিল আজ।
ও আচ্ছা।
তোমার মেয়েটাকে অনেক আদর করলো। একটু ভাত দেব?
না লাগবে না, নুসরাত খেয়েছে?
হ্যাঁ, মা মেয়ে খেয়ে একসাথে ঘুমিয়েছে। অনেক খেলনা এনেছে ওর জন্য, অতটুকু বাচ্চা কি আর খেলতে পারে বলো তো।
আমি উঠলাম মা, আপনি খেয়ে নিন।
অফিস থেকে বেরিয়ে সোজা নুসরাতের বাসায় চলে আসা যেন আনোয়ারের সাপ্তাহিক রুটিনের একটা অংশ হয়ে গেছে। আর প্রতিবারই সাথে নিয়ে আসে নওশীনের জন্য অনেক খেলনা। নুসরাতের মা একদিন আনোয়ারকে কিছুটা রুড ভাষায় খেলনা নিয়ে আসতে নিষেধ করলেন। উদ্দেশ্য ছিল আনোয়ারকে তার অপছন্দ এই বিষয়টি বুঝিয়ে দেয়া। পরের সপ্তাহ থেকে আর খেলনা না আসলেও আনোয়ারের আশা কিন্তু বন্ধ হল না। তিনি লক্ষ্য করলেন নুসরাত নিজেও আনোয়ারের এভাবে বাড়ি আসা পছন্দ করেন না, কিন্তু তাকে আবার নিষেধও করছে না। এক পর্যায়ে ছুটি শেষ হলে নুসরাত কাজে যোগ দেয়। নানু নাতি সারাদিন বাসায় থাকে, কোন এক অজ্ঞাত কারণে আনোয়ার এখন আর আসে না। আপদ বিদায় হয়েছে ভেবে নুসরতের মা আশ্বস্ত হলেন। এক গভীর রাতে নুসরতের মার ঘুম ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন নুসরত খুবই উত্তেজিত, স্বামীর সাথে ঝগড়া করছে। কিন্তু উত্তেজনার কারণ বুঝতে চেষ্টা করলেও তিনি নিশ্চিত হতে পারলেন না। আমজাদকেও নুসরতের মা এতটা উত্তেজিত হতে এর আগে কখনোই দেখেননি। যাই হোক, এরপর থেকে তিনি তার ঘরের দরজা খুলে রাখতেন এবং মধ্যরাত পর্যন্ত জেগে থাকতেন। নুসরতের মা লক্ষ্য করলেন, নিয়মিত না হলেও মাঝে মাঝে নুসরত মাঝরাতে বারান্দায় এসে কার সঙ্গে যেন ফোনে কথা বলে। তিনি পরপর তিন দিন বিষয়টি লক্ষ্য করলেন। একদিন গভীর রাতে নুসরতকে ফোনে উত্তেজিত হয়ে দেখে ভীষণ অবাক হলেন। নুসরত কারোর সাথে খুব ঝগড়া করছে। পরদিন তিনি নুসরতকে খুব শাসন করলেন। নুসরত বুঝতে পারে এ বাসার পরিস্থিতি আর তার পক্ষে নেই। নুসরত নিজেও ইদানিং আনোয়ারের সাথে সম্পর্ক রাখতে চায় না, একরকম বাধ্য হয়ে যেন কথা বলে, সব সময় মনমরা হয়ে থাকে। এমনি এক পরিস্থিতিতে নুসরত একদিন তার মাকে ধরে কেঁদে ফেলে। খুব অবাক হয়ে গেলেন নুসরতের মা, কত কয়েক বছরের মেয়ে ঠান্ডা আচরণ দেখে তিনি অভ্যস্ত হয়ে গেছিলেন। আনন্দে বা কষ্টে সবসময় খুব নির্লিপ্ত আচরণ করেছে নুসরত। হঠাৎ এমন কি হল যে নুসরত এভাবে ভেঙে পড়ল? মা বুঝতে পারছিলেন মেয়ে এক গভীর সংকটে আছে, কিন্তু শত চেষ্টাতেও নুসরতের মুখ থেকে কিচ্ছু বের করতে পারলেন না। বাধ্য হয়েই নুসরতের মা আনোয়ারের কথা তুললেন। নুসরত কৌশলে অনেক কিছু এড়িয়ে গেল।
তুমি কেন কতবার মানা করেছি, ফোন দিবে না, তারপর কেন ফোন দাও? শোনো, আমার কথা শোনো। অনেক হয়েছে, আর না, আমি আর পারছি না। আমাকে আমার মতো থাকতে দাও না, সিরিয়াসলি, আমি আর পারছি না। কি বলতে চাও তুমি, কি বলতে চাও? শোনো, আমার কথা শোনো। তোমার কাছে কোনো প্রমাণ আছে? তোমার কাছে বাঁচি বকো না। আর কবে তার আমাকে ফোন করবে না? আমি রাখছি।
কে ফোন করেছিল রে?
কেউ না, তুমি চিনবে না।
কি হয়েছে তোর, আমার দিকে তাকা, তুই কাঁদছিস কেন?
আমি অনেক বড় সমস্যায় আছি মা।
কি হয়েছে বল মা, আমাকে বল কি হয়েছে। জামাইয়ের সাথে কিছু হয়েছে মা?
ওর সাথে কি হবে, ও ঠিকঠাক করে কথা বললে তো কিছু হবে।
তাহলে কি হয়েছে? আমার কাছে কিচ্ছু লুকাবি না মা, কি হয়েছে বল। আনোয়ারের সাথে কিছু?
বাবুর দুধ গরম করতে হবে, আমি আসছি।
এই ঘটনার পর মাস দুয়েক পার হয়ে গেছে। নুসরতের মা তখনও নাতিকে দেখাশোনা করতে নুসরতদের বাড়িতেই আছেন। বাসায় আমজাদ সাহেব নেই, তখনও ফেরেননি। নুসরতও বাড়ি ছিল না, বড় বোনকে দেখতে গিয়েছিল। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। ফোন ধরে চিৎকার করে কেঁদে উঠলেন নুসরতের মা। বাড়ির কাজের লোক কিছুই বুঝে উঠতে পারল না। নুসরতের মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই মাত্র তিনি খবর পেয়েছেন নুসরত মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। নুসরত নির্মম হত্যাকাণ্ডের শিকার হল। ঘটনাটি ঘটেছে নুসরতের বড় বোন ফরহাতের বাসায়। আমজাদ সাহেবকে অফিসে ফোন করে সবকিছু জানানো হলো। তাড়াতাড়ি বাসায় ছুটে এলেন তিনি। তারপর তার শাশুড়ি আর মেয়ে নওশিনকে নিয়ে গেলেন ফরহাতের বাসায়। হত্যাকাণ্ডটি যে ঘরে ঘটেছে সেখানে মাকে আর ঢুকতে দেওয়া হলো না। আমজাদ সাহেব সেই ঘরে ঢুকে দেখলেন সারা মেঝে ভেসে গেছে নুসরতের রক্তে। এরই মধ্যে পবন থানায় খবরও দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সারা রাত আলামত সংগ্রহ করল। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হলো হাসপাতালে।
আমার নুসরত, আমার নুসরত কোথায়? আমার নুসরত!
মা, ওখানে যাবেন না এখন, ঘরে পুলিশ আছে, কাউকে যেতে দিচ্ছে না। কি হলো? আমার মাথায় কিচ্ছু আসছে না, বুঝতে পারছি না। আমজাদ ভাই, ফরহাদ রান্না করেছিল, ও চিৎকার শুনে আমরা আস্তে আস্তেই
মা মা গো নুসরত নেই, মা মা নুসরত,
কি হলো এটা? আল্লাহ গো, কোন পাপে শাস্তি দিলে? তুই কি করছিলি? একটু খেয়াল রাখি না, মেয়েটার দিকে ক্যামেরা ফেললো।
আমি কিচ্ছু জানি না মা, আমি রান্না ঘরে ছিলাম, প্রেশার কুকারের শব্দে আমি কিচ্ছু বুঝতে পারিনি। তারপর যখন পরে চিৎকার শুনলাম, এসে দেখি কেউ নেই আর নুসরত।
পুলিশ কি বললো? আপনার সাথে কথা বলতে চাচ্ছিল, আপনি একটু কথা বলে আসুন। আমজাদ ভাই, ভেঙে পড়বেন না, আপনাকে একটু স্বপ্ন রাখতে হবে।
কে হত্যা করলো নুসরাতকে, আর কেনই বা হত্যা করা হলো তাকে? কিছু কিছু রহস্যের উত্তর কখনো পাওয়া যায় না, তবে ছোট ছোট টুকরো তথ্য মিলিয়ে নিলে অনুমান করা যায় কিন্তু অনেক কিছুই। ঘটনাটা যেহেতু ফারহাতের বাসায় ঘটেছে, তাই ফারহাত জানত অনেক তথ্য। খুন হতে চোখের সামনে সে দেখেনি ঠিকই, কিন্তু খুনটা যখন হয় তখন ফারহাত ছিল রান্নাঘরে। কিন্তু তার দেয়া বিভিন্ন বক্তব্য থেকে এটাই মনে হয় যে খুনি আর কেউ নয়, নুসরাতের বন্ধু ও সহকর্মী আনোয়ার। পরের দিন আমজাদ সাহেব বাদী হয়ে আনোয়ারকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করে। পবনের সহকারে বাসভবনে এমন হত্যাকাণ্ড পুলিশের তদন্তকারী দলকে খুবই অবাক করে দেয়। পুলিশ আনোয়ারকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। ঘটনার বিবরণের জন্য ফারহাতের জবানবন্দি নেওয়া হয়। ফারহাতের জবানবন্দি থেকে পুলিশ যা জানতে পারে তা অনেকটা এরকম। ঘটনার দিন দুপুরে নুসরাত বড় বোনের বাসায় যায়। কাজের লোক কাজ শেষ করে চলে গেলে দু বোন খেয়ে বেডরুমে গল্প করছিল। এক পর্যায়ে নুসরাত ঘুমিয়ে যায়। তখন বিকেল 3:30 হবে। কলিং বেলের শব্দ পেয়ে ফারহাত দরজা খুলে দেখে আনোয়ার দাঁড়িয়ে আছে। আনোয়ারকে এর আগেও ফারহাত দু একবার দেখেছে। যাই হোক, সালাম দিয়ে আনোয়ারকে ভিতরে বসতে বলে নুসরাতকে ডেকে দিল। ফারহাত বুঝতে পারে নুসরাতের সাথে আনোয়ারের আগেই কথা হয়েছে এখানে আসার ব্যাপারে। ওরা দুজন গল্প করতে থাকে। বিকেলে ফারহাত নিজ হাতে চা নাস্তা বানিয়ে দিল ওদের। এর কিছু পরে আনুমানিক বিকেল 5:30 দিকে নুসরাতের হঠাৎ চিৎকারে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলছে, শুনে ফারহাত দৌড়ে বসার ঘরে গিয়ে দেখে ওরা কেউ সেখানে নেই। পাশের ঘর থেকে নুসরাতের গোগানের শব্দ আসছে। সেখানে গিয়ে দেখে নুসরাত মাটিতে পড়ে আছে, সারা মেঝেতে রক্ত, পাশে একটি ধারালো অস্ত্র। ফারহাত ছুটে বেরিয়ে এসে আনোয়ারকে খুঁজতে লাগলো, কিন্তু হঠাৎ সে দেখতে পেল বাসার মেইন গেট খোলা। নিচে নেমে কলোনির সিকিউরিটিকে জিজ্ঞেস করাতে জানতে পারলো কিছুক্ষণ আগে এক ভদ্রলোক তার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ফারহাত দেরি না করে ওদের পরিচিত এক ডাক্তার আর পবনকে প্রথম ফোনে জানালো। ডাক্তার এসে নুসরাতকে পরীক্ষা করে জানালো যে নুসরাত মারা গেছে। সবার মনে অজস্র প্রশ্নের জন্ম দিল ঘটনাটা। এটা ঠিক যে ফারহাত ঘরে ঢুকতে দেখেছে আনোয়ারকে, কিন্তু এরপর অনেকক্ষণ সে ঘরে ছিল না। এর মধ্যে যদি আনোয়ার বের হয়ে গিয়ে অন্য কেউ ঘরে ঢুকে থাকে, আর যদি আনোয়ারই খুন করে থাকে, তবে এই খুনের পিছনের কারণ কি? কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য আনোয়ারকে আর খুঁজে পাওয়া গেল না। পুলিশ আনোয়ারকে গ্রেফতার করতেও ব্যর্থ হল। মামলার তদন্তের অংশ হিসেবে ওর কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদও করা হল, এবং তারপরে জানা গেল যে আনোয়ার ঘটনার দিন সকালবেলায় তার এক বন্ধুর গাড়ি চেয়ে নিয়ে আসে এবং সন্ধ্যায় চালক সহ গাড়ি পাঠিয়ে দেয়। এসব তথ্য পেয়ে প্রত্যক্ষদর্শী ফারহাত আর মামলার সন্দেহভাজন ব্যক্তিদের জবানবন্দি থেকে পুলিশ নিশ্চিত হয় আনোয়ারই এই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটিয়েছে। কিন্তু হত্যার কারণ অন্ধকারই রয়ে গেল। ধারণা করা হয় যে আনোয়ারের সাথে নুসরাতের অনৈতিক সম্পর্ক ছিল এবং নুসরাতের মেয়েটি আনোয়ারেরই সন্তান। আনোয়ারের কন্যা সন্তানের পিতৃত্ব দাবি এবং আমজাদ সাহেবকে ছেড়ে এসে তাকে বিয়ে করবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন নুসরাত। আমজাদ সাহেবকে ছেড়ে আসতে চায়নি সে, তাই রাগের বশে আনোয়ার হয়তো খুন করেছে নুসরাতকে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এর কোনটি সুরাহা করা যায়নি। সঠিকভাবে এই হত্যার কারণ সম্পর্কে কখনোই নিশ্চিত হওয়া যায়নি। তবে বিজ্ঞ আদালত আনোয়ারের অনুপস্থিতিতেই তাকে খুনের আসামি সাব্যস্ত করে উপযুক্ত শাস্তির রায় প্রদান করেন। আর শিশু নওশিনীর কি হল, সন্তানের সমস্ত দেখাশোনার ভার দেয়া হল আমজাদ সাহেবের উপরে। শিশুকাল থেকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত নওশিন কখনো নানুর কাছে, কখনো বা বাবার কাছে থাকে। কিন্তু একটাই প্রশ্ন, নুসরাত কেন এমন করল? আপাতদৃষ্টিতে মনে হতে পারে নুসরাত পরকীয়া প্রেমে জড়িয়ে অপরাধ করেছে, তাই তার শাস্তি সে পেয়েছে। কিন্তু একবার যদি ভেবে দেখি, হতভাগ্য নুসরাত জীবনে কোনো সুখ পায়নি কোনোদিন। তার সুখের জায়গা ছিল একটাই, রাসেল। রাসেলের মৃত্যু জীবনের শেষ দিন পর্যন্ত মেনে নিতে পারেনি সে। প্রচন্ড ক্ষোভ ছিল তার বাবার প্রতি, নিজের পরিবারের প্রতি। রাসেলের জন্য বুকে ভালোবাসা পুষে রেখে সে হয়তো পরিবারের পছন্দ করা ছেলেকে নিজের মন থেকে কোনো দিনও মেনে নিতে পারেনি। সামাজিক চাপে বিয়ে করতে বাধ্য হলেও মনের অনীহা, তার পরিবারের প্রতি তীব্র রাগ তাকে ভুল পথে হয়তো চালনা করেছিল। আমজাদ সাহেবের সাথে মানসিক দূরত্ব, তার বাবা হতে না পারা, একটি শিশু লোভের আকাঙ্ক্ষা, এই সব অতৃপ্তগুলোর সাথে জড়িয়ে গিয়েছিল তার জীবন। সে জীবন থেকে মুক্তি পেতে গিয়ে সে হয়তো ভুল করেছিল, আর তার মাশুল দিতে হলো তাকে তার নিজের জীবন দিয়ে।
শুনছেন এবিসি রেডিও 89.2, আর এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী, নুসরত নামের একটি মেয়ের জীবন কাহিনী। আর এই গল্পটি পাঠিয়েছিলেন আমাদের একজন শ্রোতা, আর তার নামও বলেছি। তো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আবারও কথা বলছি, সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920 এবিসির ফ্যান পেজ এবং আজ শামিনের ফ্যান পেজে। কুয়াশা চলছে এবিসি রেডিও 89.2 এবং আপনার সাথে আছি আমি শারমিন। আজকে যে গল্পটা আমরা শুরু করেছিলাম, গল্পটা শুরু করতে হয়েছিল কিছু বন্ধুর অনুরোধে। অনেকেই লিখে পাঠিয়েছেন যে আজকের রাতে কুয়াশার আয়োজনটাকে বন্ধ রাখলে হতো না, বা নামাজ পড়তে চাচ্ছেন তারা কেন আজকে করেছি। তো আমি প্রথমে একটা কথা বলতে চাই যে অনুষ্ঠানটা আমি আয়োজন করেছি বা আমি এখানে কথা বলি, গল্পটা আমি সাজাই, আমার সঙ্গে পুরো কুয়াশার টিমওয়ার্ক কাজ করে, কিন্তু কোন আয়োজন কখন যাবে সেটা শিডিউল কিন্তু আমার উপরে নির্ভর করে না, সেটা নির্ভর করে আমাদের কর্তৃপক্ষের উপরে। তারা যে নির্দেশ দেন আমাদেরকে সেই হিসেবেই কাজ করতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে দোষারোপ করে বা আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ আরো বলছি যারা লিখে পাঠাচ্ছেন যে নামাজ পড়ছেন না কেন, আপনি তো ভাই ফেসবুকেই আছেন, আপনি কেন তাহলে ফেসবুকে আছেন, এই প্রশ্নটা তো আমিও করতে পারি। আর এখনো অনেক সময় আছে, আজকে নামাজ পড়বার কারণেই কিন্তু আমরা আগে ভাগে শেষ করে দিয়েছি একটা না। তো যাই হোক, অনেক প্রশ্ন আছে, অনেক বন্ধু একজন ফোনও করেছিলেন, ইতিমধ্যে আমি রিসিভ করেছি, সেটা তখন অন এয়ার চলছিল না। তিনি জানতে চাইছেন যে খুনটা যে হলো সেই রহস্যটা তিনি বুঝতে পারছেন। আমি তো শুরুর থেকে বলছি যেহেতু আজকে একটা না শুরু করে ফেলছি অনুষ্ঠানটা। একজন লিখে পাঠিয়েছেন আমজাদের, আচ্ছা জবকে রক্ষা করার জন্য এভাবে একটি মহিমান্বিত রাতকে অবহেলা করবেন না। আমি কোনো রাতকে অবহেলা করিনি, এটা কর্তৃপক্ষের নির্দেশ, আমাকে কিছুই বলবেন না, যদি কিছু মানে বলতে হয় কর্তৃপক্ষকে চিঠি দেবেন, সেই ক্ষেত্রে আমাকে এটার ঊর্ধ্বে রাখার চেষ্টা করবেন। অচেনা পথের পথিক লিখেছেন, একটা মানুষের জীবন নষ্ট হতে শুধু একটা অতি দুঃখজনক ঘটনাই যথেষ্ট, একজন মানুষ তখনই মারা যায় যখন তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। নুসরাত সেদিন মারা গিয়েছিল যেদিন সে রাসেলের মৃত্যু ঘটেছিল। আমরা শুরুতেই দেখেছি রাসেল এবং নুসরাতের মধ্যে একটা মিষ্টি প্রেম শুরু হয়েছে। ঢাকায় পড়তে আসে চট্টগ্রাম থেকে নুসরাত এবং রাসেলের সঙ্গে তার আলাপ হয় ইউনিভার্সিটিতে, এবং সেখান থেকে তাদের প্রেম হয়। এবং নুসরাতের পরিবার ছিল যথেষ্ট প্রভাবশালী এবং তার বাবাও অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন। নুসরাত জানত হয়তো রাসেলকে তাদের পরিবার এবং রাসেলদের পরিবারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, তারপরেও রাসেলকে তার বাবা মা পছন্দ করবেন এই কারণে, কারণ রাসেল ছিলেন মেধাবী, সুদর্শন এবং খুবই ভালো একটি ছেলে। এবং এক পর্যায়ে নুসরাত নিয়ে যায় রাসেলকে চট্টগ্রামে তার বাবার বাড়িতে, জাহিদ তানভীর নুসরাতের বাবার নাম, তিনি পেশায় আইনজীবী ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী, আলাপ করিয়ে দিতে। এবং খুবই রহস্যজনকভাবে রাসেল যখন ফিরে আসার আগে সেই চট্টগ্রাম শহরে সে খুন হয়ে যায়, যেটা পরে পত্রিকার মারফতে নুসরাতের বড় বোন ফরহাদ নুসরাতকে জানায়। এবং রাসেলের আকস্মিক মৃত্যুর কারণে নুসরাত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং বেশ কিছুটা দিন সে অসুস্থ থাকে। তারপরে বেশ কিছু সময় কেটে যায়। আমি কিছু বন্ধুদের SMS পড়ছি। শামিন আপু কেমন আছো, আমি তোমার নতুন বন্ধু, তোমার সব অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, লিখেছে হিমাদুল রাজু। আর রিয়াদ প্রধান লিখেছে, 10 মিনিট শুনতে পারিনি, প্রথম থেকে একটু কাহিনীটা বলে দিলে ভালো হতো, যে আমি বলছিলাম সেই কাহিনীটাই। তো ঠিক আছে, আমি হালুম হালুম যে লিখে পাঠিয়েছেন যে প্রথম 10 মিনিট মিস করেছেন, সেটাই বলছি যে চট্টগ্রাম থেকে ফিরে আসার আগে রাসেলের একটা অপঘাতে মৃত্যু হয়, সেটা জানা যায় পরে। নুসরাতের বাবাই ব্যবস্থা করে তার লাশ তার গ্রামের বাড়ি নরসিংদীতে পাঠিয়ে দেয়। বলা হয়েছিল আত্মহত্যা, কিন্তু আসলে কি আত্মহত্যা না হত্যা সেটা কিন্তু জানা যায়নি শেষ পর্যন্ত, সেটা কিন্তু রহস্যই রয়ে গেছে। কিন্তু নুসরাত ভুলতে পারেনি রাসেলকে, নুসরাত ভুলতে পারেনি তাদের প্রেমের স্মৃতিকে, নুসরাত ভুলতে পারেনি রাসেলের অপমৃত্যুকে, এবং সেটাই তাকে তাড়িয়ে বেড়েছে। এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে নুসরাত তার বাবাকে প্রচন্ড ঘেন্না করতে থাকে, এবং এটাই বোধহয় প্রধান কারণ, যে কারণটা রাসেল যে খুন হয়েছিল হয়তো, বা যে কারণে মারা গিয়েছিল, নুসরাত হয়তো ভাবত তার বাবাই হয়তো খুনটা করিয়েছিল। তো সেটার কারণ কোনোভাবেই জানা যায়নি, শেষ পর্যন্ত জানা যায়নি। আমাদেরকে যিনি লিখে পাঠিয়েছেন, আমরা চেষ্টা করেছিলাম
যে মোহাম্মদ রায়হান শরীফের সঙ্গে আজকে একটু কথা বলবো আপনাদের সঙ্গে সরাসরি সামনে, তাকে সিফাত মাহমুদ আমাদের যে স্ক্রিপ্টটি তৈরি করেছেন তিনি তার সঙ্গে কথা হয়েছেন মোহাম্মদ রায়হান শরীফের, তাকে আজকে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু তাকে আমরা কোনোভাবে ফোনে যোগাযোগ করতে পারিনি, তাহলে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিতাম এবং কিছু কারণে এই ঘটনাটির সত্যতা গোপন করা হয়েছে, নামগুলো গোপন করা হয়েছে এবং কিছুটা অপ্রকাশিতও রাখা হয়েছে কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা। আপনারা সব এটা কি, আচ্ছা এখনো কি এটার মামলা চলছে, আনোয়ার কি পুলিশ খুঁজে পায়নি? আমার জানা মতে এবং আমাকে মোহাম্মদ রায়হান শরীফ যেটা জানিয়েছে আমাদেরকে, তাকে খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, তবে মামলার রায় অবশ্যই হয়েছে, সর্বোচ্চ বিচারও হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি। তো চট্টগ্রাম থেকে ফিরে আসার, চট্টগ্রামে থেকে রাসেলের মৃত্যু হবার পরে নুসরাত অনেকদিন মানসিকভাবে অসুস্থ ছিল এবং তারপর যখন সে একটু একটু সুস্থ হতে থাকে ততদিন তার বয়সও পার হয়ে গেছে, তার মাস্টার্স পরীক্ষাও আর দেওয়া হয়নি এবং তার সমবয়সী সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে যায়, পথে ঘাটে তার সঙ্গে কোন ছোট বাচ্চা দেখলে অন্যান্য ভাবতো তার বাচ্চা, তো মা হবার একটা আকাঙ্ক্ষা কিন্তু সব মেয়ের মধ্যেই থাকে, নুসরাতের মধ্যেও ছিল এবং এক পর্যায়ে তার মার পীড়াপিড়িতে সে রাজিও হয়ে যায় বিয়ে করতে এবং অবশেষে তার জন্য একটা পাত্র দেখা হলো, সেটা দেখেছিল নুসরাতের বড় বোনের স্বামী পবন। এক বন্ধু জানতে চেয়েছে, তার নাম হচ্ছে আফসার লাভ, লিখেছে গল্পটা কেমন জানি রহস্যময় হয়ে গেল, রহস্যময় কুয়াশাতে তো সব রহস্যময় গল্পই থাকে, তবে এটা বুঝলাম যে একটা সুন্দর সুখী এবং ব্রাইট ফিউচার একটা লাইফ ডার্ক হলে তলিয়ে গেল, একদম সত্যি কথা। সেই ছোট্ট ঘটনা বলবো না, যে নুসরাত এবং রাসেলের মধ্যে যে সুন্দর তীব্র ভালোবাসা ছিল সে ভালোবাসাটা নষ্ট হয়ে যাওয়ার ফলে নুসরাত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তার ফলে নুসরাত অনেকটা সময় নুসরাতের জীবন থেকে চলে যায়। অবশ্য পরে নুসরাত বিয়ে করেন আকরাম সাহেব নামে একজন ভদ্রলোককে, যিনি ছিলেন খুবই, আমজাদ সাহেব নামে একজন ভদ্রলোক যিনি ছিলেন অত্যন্ত উদারমনা, নুসরাতের স্বাধীনতা সে কখনোই বাধা দেয়নি এবং বিয়ের পর তিন বছর পার হয়ে গেলে নুসরাত একসময় চাকরিতেও যোগদান করে একটা ব্যাংকে, বেসরকারি ব্যাংকে তিনি নুসরাত চাকরি নেন এবং সেখানে সে সবসময় নুসরাতকে, আমরা যে গল্পটাতে আমরা কাহিনীটি দেখেছি যে নুসরাত তার বন্ধু বান্ধব বাইরের জগৎ নিয়ে বেশি ব্যস্ত থাকত, তার কারণ ছিল আকরাম সাহেব আমজাদ সাহেবের সঙ্গে নুসরাতের বয়সের অনেক পার্থক্য ছিল, কোনো কারণেই তারা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতন জীবনযাপন করতে পারেনি এবং আরেকটা বিষয় ছিল আমজাদ সাহেবের বাবা না হতে পারার একটা বিষয় ছিল এখানে, আর নুসরাতের মধ্যে ছিল তীব্র মা হবার আকাঙ্ক্ষা। তো যাই হোক, একসময় তিন বছর পার হয়ে যাওয়ায় দুজনের মধ্যে হতাশা থাকলেও কখনো ঝগড়াঝাটি হয়নি, তো একসময় নুসরাতের জীবনে একটা সুযোগ আসে যেটা আমরা দেখেছি যে বিদেশে একটা ট্রেনিং নিতে যাওয়ার, সেখানে দেখা গেছে তারই একজন কলিগ তার সঙ্গে যায় বিদেশে এবং বিদেশে গিয়ে সে তার মাকে একটা সুখবর জানায় যে সে মা হতে চলেছে, শুনে তার বাড়ির সবাই খুব খুশি হয় এবং একসময় নুসরাত প্রেগনেন্ট থাকাকালীনই দেশে ফিরে আসে এবং যথাসময় তার একটা কন্যা সন্তান হয় এবং কন্যা সন্তান হওয়ার পরে সবাই বাড়িতে খুব খুশি এবং হঠাৎ করে দেখা গেল নুসরাতের যে কলিগটি ছিল আনোয়ার, যাকে যাবার আগে নুসরাতের মা ছোটখাটো ইন্টারভিউ নিয়েছিল যে কার সঙ্গে মেয়ে যাচ্ছে, মেয়ে কতটা ভালো মতন থাকতে পারবে কিনা, কতটা পরিচিত কি, সে নুসরাতের বাচ্চার জন্য প্রচুর খেলনা নিয়ে আসে এবং নিয়মিত ঘন ঘন আসা শুরু করলো, যেটা নুসরাতের মার কাছে ভালো লাগতো না। এখান থেকে বোঝা যায়, যেহেতু আমরা একটানা গল্পটা বলে গেছি, অনেকের কাছে মধ্যে একটু কনফিউশন আছে, যেমন একজন লিখে পারছে উফ অস্থির স্টোরি, মন খারাপ করা স্টোরি, প্লিজ এইরকম স্টোরি সিলেক্ট করবেন না, থ্যাংক ইউ। কিছু করার নেই, এর চেয়ে তো অনেক রকম করুণ কাহিনী আমরা শুনিয়েছি। জুমি নাথ লিখেছেন শুনেছিলাম আর চোখ বেয়ে পানি পড়ছিল অ্যান্ড রাসেলের জন্য খুব কষ্ট হচ্ছিল, জীবনটা এত কষ্টের কেন, জীবন আসলেই অনেক সময় অনেক কষ্টের। এবং একজন লিখেছেন মেহেদী হাসান এলপি, নওশিন বেবিটার জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ, নুসরাতের কন্যা সন্তানটির নাম ছিল নওশিন। তো এক সময় দেখা যায়, মানে যেটা আমরা বুঝতে পারি যে আনোয়ার সাহেবের সঙ্গে নুসরাত একটি অনৈতিক সম্পর্কে, বা হয়তোবা তার পারিবারিক জীবন খুব হতাশাগ্রস্ত ছিল, সাংসারিক জীবন খুব একটা সুখের ছিল না, দাম্পত্য জীবন সুখের ছিল না, সে কারণে সে হয়তো আনোয়ারের দিকে ঝুঁকে পড়ে এবং বিশেষ করে বাইরে থাকবার কারণে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে এবং হয়তো যেটা আমরা অনুমান করছি, যেটা বোঝা গেছে গল্পে, যে নুসরাতের কন্যা সন্তানের বাবা আনোয়ারি, আর যেহেতু আমজাদ সাহেবের বাবা হবার ক্ষমতাও ছিল না, সেটাও একটা কারণ, কিন্তু খুব অজানা কারণে। এবং আমরা শুরুতে শুনেছিলাম আমজাদ সাহেব অত্যন্ত ভদ্র, বিনয়ী একজন লোক, সে হয়তো ব্যাপারটি নিয়ে আর কোনো ঘাটাঘাটি করতে চাননি সম্মানের কথা ভেবে। এবং এক পর্যায়ে নুসরত খুব বিরক্ত হয়ে যায় আনোয়ারের উপর, হয়তোবা আনোয়ার তাকে কোনোভাবে হয়তো চাপ দিচ্ছিল বিয়ে করবার জন্য, অথবা পিতৃত্বের দাবি করছিল সন্তানটি, যেটা নুসরত চাইনি। কারণ আমজাদ সাহেব অত্যন্ত ভালো মানুষ, সেই কন্যাটিকে তার সন্তান হিসেবে মেনে নিয়েছিল। সেই সমস্ত নানা কারণে নুসরতের জীবনে একটা রাসেলের সেই, আমার মনে হয় যেটা আমার মনে হয়েছে পুরো ঘটনাটা শুনে, রাসেলের পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত রয়েই গেছে তার মনের মধ্যে, কোথাও যেন রাসেল রয়েই গেছে, রাসেলকে সে আসলে ভুলতে পারেনি কখনো, যার ফলে নতুন করে কারোর সঙ্গে ভালোবাসাটা তার তেমন করে তেমন মজবুতভাবে গড়ে ওঠেনি, যেমনটি তার স্বামীর সঙ্গে তেমনটি আনোয়ারের সঙ্গে। হয়তো কোনো ঘটনার কারণে সে, অথবা একটা প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা মাতৃত্বের লোভ থাকে, একটা মা হবার আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা থাকে, সে কারণেই হয়তোবা সে আনোয়ারের দিকে ঝুঁকেছিল। এবং সেই টাইমে দেখতে পাই যে নুসরত একসময় ঝগড়াও করেছে, যেটা তার মা শুনতে পায় টেলিফোনে, যে নুসরত বারবার বলছে যে আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না, এবং আমি কোনো কিছু শুনতে চাই না। এবং স্বামী স্ত্রীর মধ্যে এবং আমজাদ সাহেবের সঙ্গে কিন্তু নুসরতের ঝগড়াও তিনি শুনেছেন, নুসরতের মা তার কন্যা সন্তানকে রাখবার জন্য তাদের বাড়িতে ছিলেন। আর সবচেয়ে করুণ হচ্ছে শেষের সময়টায়, যেখানে আমরা আকস্মিকভাবে দেখতে পাই যে নুসরত খুন হয়ে যায় তার বড় বোনের বাসায়। এবং সেদিন আনোয়ার সাহেব এসেছিলেন নুসরতের সঙ্গে দেখা করতে, কোনো কারণই নেই আনোয়ার সাহেবের নুসরতের বড় বোন ফারহাতের বাসায় যাবার। এবং ফারহাতের কথাতে যেটা বোঝা যায় যে নুসরতের সঙ্গে আনোয়ারের হয়তো আগেই ঠিক হয়েছিল যে তারা কথা বলবে, হয়তো এই ঘটনাটি শেষ করতে চেয়েছিল নুসরত আনোয়ার সাহেবের সঙ্গে, হয়তো সেদিন একটা বোঝাপড়ার মধ্যে আসতে চেয়েছিল, এবং যেটা হয়তো আনোয়ার মেনে নিতে পারেনি, এবং ক্রোধের বশে হয়তো সে নুসরতকে খুন করে ফেলে, অথবা আগে থেকে হয়তো সে ঠিক করে ফেলেছিল। এটা কিন্তু পুরোটাই রহস্যবৃত রয়ে গেছে, একটু আমরা জানি না বাকিটা কি। আর হয়তো এমনও হতে পারে জোর করে আনোয়ার সম্পর্ক গড়েছিল নুসরতের সঙ্গে, নুসরত যেহেতু বাইরে একা ছিল তার কিছু করার ছিল না। মেয়েদের অনেক সময় অনেক এরকম অসহায় পরিস্থিতিতে পড়তে থাকে, যে পরিস্থিতি থেকে কোনোভাবেই বের হয়ে আসা যায় না, সেটাই হয়তো একটা কারণ ছিল, সেটাও হতে পারে। আনোয়ার সাহেব যদি গ্রেপ্তার হতেন তাহলে হয়তো আমরা রহস্যের অনেকটাই জানতে পারতাম, যেহেতু আনোয়ার সাহেবকে গ্রেপ্তার করা যায়নি, এবং গ্রেপ্তার না করার ফলেও তাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে, কারণ পুলিশ এসে তদন্ত করে যতটুকু জানতে পেরেছে তাতে জানা যায় যে আনোয়ার সাহেবই সেদিন সেখানে ছিলেন, এবং তিনি তার একটি বন্ধুর গাড়ি করে এসেছিলেন সেই বাড়িতে, পরে বিকেলে সেই গাড়িটি ফেরত দিয়ে যে তিনি কোথায় চলে গেছেন তারপরে আর কেউই তার সম্পর্কে সেরকম ভাবে জানতে পারেনি। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এর কোনটাই সুরাহা করা যায়নি, আর সঠিকভাবে হত্যার কারণ সম্পর্কে কখনোই নিশ্চিত হওয়া যায়নি। তবে আদালত, বিজ্ঞ আদালত আনোয়ারের অনুপস্থিতি তাকেই খুনের আসামি হিসেবে দোষী সাব্যস্ত করে এবং একটা তার শাস্তির রায় প্রদান করেন। আর নওশিন অবহেলায় বলবো না, মাতৃত্বহীন অবস্থায় তার নানুর কাছে এবং তার বাবার কাছে, বাবা অর্থাৎ আমজাদ সাহেবের কাছেই বড় হতে থাকেন। এই পর্যন্তই আমরা জানি, আমাদেরকে মোহাম্মদ রায়হান শরীফ এই পর্যন্তই ঘটনাটা জানিয়েছেন, এবং যে গল্পটা আমরা জেনেছিলাম, যে গল্পটা আমাদেরকে উনি পাঠিয়েছেন, সেটা স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ। এবং আরো একবার বলছি, সিফাত মাহমুদ পুরুষ নয়, আমার পাশে বসে আছে। আর এই পুরো যে অভিনয় অংশ সেটা পরিচালনা করেছেন সাকিব ফারজানা, আর এখানে সাকিব ফারজানা অভিনয় করেছেন আফরোজা, সুদীপ, খালিদ, সাফরিন, মিলু, জাহিদ, তুষার, এবং সাউন্ডে যথারীতি খালিদ ভাই এবার একটু ছুটি নিয়েছেন, তিনি থাকতে পারেননি, তারপর তিনি কিছু কাজ করে গেছেন এবং বাদ বাকি কাজ করেছেন রনি। আর আজকে আমাদের কাহিনী এখানেই শেষ হয়ে গেছে, এবং আমি মোটামুটি ভাবে ঘটনাটা বলে দিলাম, এবং বন্ধুদের জানিয়ে দিচ্ছি রায়হান শরীফের মতন আমাদের আরো যারা শ্রোতা বন্ধু আছে, এবং রায়হান শরীফ আমাকে চমৎকার একটা আরো একটি উপকার করেছেন, আগামী সপ্তাহে যে কুয়াশার বিশেষ আয়োজন রয়েছে ঈদে, সেখানেও তার কৃতজ্ঞতা ভরে তার নাম স্মরণ করব আমি, আজকেও করছি। এবং আপনাদের বলছি, আপনারা যারা কুয়াশায় গল্প পাঠাতে চান তাদেরকে পাঠাতে হবে, আমি ইমেল অ্যাড্রেসে জানিয়ে দিচ্ছি, kuasha@gmail.com। কুয়াশা স্পেলিংটা বলে দিচ্ছি, kuasha@gmail.com। আর এছাড়া আর জে শারমিনের যে ফ্যান পেজ আছে, আমি শারমিন স্পেলিংটা বলছি, SHARMEEN, আর জে শারমিনের ফ্যান পেজে আমার ইনবক্সে পাঠাতে পারেন, অথবা আপনারা নিজে এসেও পৌঁছে দিতে পারেন। আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, 3rd floor, কারবান বাজার। আর আরেকটা কথা বলছি, যে আপনারা যে গল্পগুলোই পাঠাবেন, সত্য ঘটনা পাঠাবেন, বা নিজে লিখে কোনো কাহিনীও পাঠাতে পারেন, রহস্যের কাহিনী হতে হবে অবশ্যই, আর যদি কোনো সত্য ঘটনা থাকে সেটা মামলা চলাকালীন কোন কাহিনী হলে আমরা নেব না, এবং রাজনৈতিক কোন হত্যাকাণ্ড বা সে ধরনের কোন মামলা আমরা সে ধরনের মামলার গল্প আমরা শোনাব না। তো আজকে এই পর্যন্তই থাকুক, আগামী কুয়াশায় বিশেষ ঈদের বিশেষ আয়োজন রয়েছে, সবাই আমাদের সঙ্গেই থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হবে, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.